হাতের সাথে এক মুঠো সিঁদুর নিয়ে কিছুটা মুছে সেটা এনে লেপটে দিল ছেলেটার কপালে। পেছন থেকে একটা যুবক এগিয়ে এলো সামনে। তার হাতে দেখলাম একটা কলা গাছের ডুম। সেটা মাটিতে রেখে ছেলেটাকে ধরে গলাটা চেপে ধরল। সাথে সাথে এক লোক ভিড়ের মাঝ থেকে বের করে নিয়ে আসলো বিশাল একটা খড়গ টাইপ কিছু। এটা দেখে আমার কাশি উড়ে উঠল। আমি সেই গাছের আড়াল থেকেই জোরে জোরে হায়দুল কুরসি পড়তে শুরু করেছি। হঠাৎ যেন শরীর একটা প্রচণ্ড ঝাঁকি দিয়ে উঠল। লাফ দিয়ে উঠে পড়ে দেখি আমি তাঁবুর মাঝে শুয়ে আছি খড়ের বিছানায়, আর আমার পাশে বসে আছেন সেই জমিদারের এক কর্মচারী। আমাকে ডেকে বললেন, তাঁবুতে এসে দেখি আপনি জোরে জোরে সুরা পড়ছেন আর কেমন যেন মোচড় দিচ্ছেন ঘুমের মাঝেই, তাই আপনাকে ডেকে তুললাম।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। গ্রামে তখন সন্ধ্যা, চারপাশের সকল কাজ যেন স্থবির হয়ে এসেছে। বর্ষার এই সময়ে খুব একটা কাজ থাকে না মানুষের। গ্রামের চারপাশে তখন বেশ ভালোই পানি জমে। গ্রামের ছেলে বুড়ো সবাই তখন মাছ ধরাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এর মাঝেই আলাদা করে একটা কাজ এই সন্ধ্যার সময়ে সবার মনে আনন্দের খোরাক জোগায়, আর সেটা হল ইসমাইল ব্যাপারীর কাচারি ঘরে মৌলানা কালুশা ফকিরের জীবন নিয়ে তার মুখ থেকে বিচিত্র সব অভিজ্ঞতা শোনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসনার, আমি তানভীর তুষার। আপনাদের কথা দিয়েছিলাম আবার ফিরব মৌলানা কালুশা ফকিরের ঘটনায়, তাই কথা না বাড়িয়ে চলুন ঘটনায় ফেরা যাক। পশ্চিমাকাশ কালো করে জমে উঠেছে হালকা কালো মেঘ। এর মাঝেই একটা ঠান্ডা বাতাস এসে লাগছে গায়ে, আর একটু পরপর ঝিরঝির করে বৃষ্টি যেন ভেসে আসছে বাতাসে। এমন এক বর্ষায় সন্ধ্যায় কাচারি ঘরে আড্ডাটা জমে উঠেছে। ঘরের মাঝে টিম টিম করে আলো দিচ্ছে একটা লণ্ঠন, আর তার সামনে একটা কাঠের বেঞ্চের ওপরে বসে আছে মৌলানা কালুশা ফকির। তাকে ঘিরে বসে আছে কিছু ছোট ছেলে আর কিছু যুবক। কাচারি ঘরের বারান্দার দরজার সামনে বসে কয়েকজন বৃদ্ধ হুঁকো খাচ্ছে। তাদের থেকে একজন বৃদ্ধ বলে উঠল,
আগে যখন ছোট ছিলাম তখন দাদাদের কাছে গল্প শুনতাম, এমন ঝড় বৃষ্টির রাতে অনেকেই আগুনের তৈরি বিভিন্ন গরুকে দেখত, রাস্তা দিয়ে দৌড়ে যেত তারা।
এই কথা শুনে এক যুবক মৌলানা কালুশা ফকিরকে লক্ষ্য করে বলল,
মৌলানা সাহেব, আপনি কি এমন বর্ষা রাতে কিছু দেখেছিলেন?
মৌলানা কালুশা ফকির কিছু সময় এক দৃষ্টিতে লণ্ঠনের আলোর দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলেন,
এমন বৃষ্টির রাত আমার জীবনে বেশ গুরুত্বপূর্ণ হয়ে অনেকবার এসেছে, তবে খুব বেশি মনে পড়ে একটা জঙ্গলে ঘেরা পুকুর পাড়ের কথা।
এই কথা শুনে যুবকটি মৌলানা কালুশা ফকিরকে বলল,
এমন বৃষ্টির রাতে সবাই মিলে আপনার সেই অভিজ্ঞতার কথা শুনবে, এটার মজাই আলাদা, যদি বলতেন।
সবাই আরো জড়ো সড়ো হয়ে বসল সেই লণ্ঠন ঘিরে। এদিকে আকাশে তখন শুরু হয়ে গেল বাঁধ ভাঙা বৃষ্টি। মৌলানা কালুশা ফকির তার জীবনের এক অদ্ভুত ঘটনা বলতে শুরু করলেন সবাইকে।
এখন যে ঘটনাটা আমি আপনাদের বলছি, তখন আমার বয়স ছিল কম, কেবল যুবক বয়স পার করেছি। ওই বয়সেই তো এসবের লোভে পড়ে বাড়ি ছেড়েছিলাম। তখন শুধু ঘুরে বেড়াতাম গ্রাম থেকে গ্রাম, বিভিন্ন জানলেওয়ালা লোকের সাথে থেকে তাদের সেবা করে বেশ কিছু জিনিস শিখেছিলাম তাদের কাছ থেকে, তবে সেই শিখতে যাওয়ার ব্যাপারগুলো বেশ অদ্ভুত। যাকগে সে কথা, এটা না হয় অন্যদিন বলবো, আজ যা বলতে শুরু করেছি সেটা বলি। এমনি এক সময়ে আমি ভারতের জঙ্গলে ঘেরা একটা অঞ্চলে ছিলাম। সেখানে এক মুসলিম বাড়িতে তখন কিছুদিনের জন্য আমি ঠাঁই নেই। বেশ ভালোই কাটছিল দিনকাল। সারাদিন জঙ্গলে ঘুরতাম, কিছু গাছ লতা পাতার খোঁজ করতাম, আর রাত হলে কাচারি ঘরে গ্রামের পুরুষদের আড্ডায় সামিল হতাম। সেই আড্ডায় শুনলাম ওনাদের এলাকা থেকে বেশ খানিক দূরে একটা জমিদার বাড়ি আছে। তখন তাদের তেমন জমিদারি না থাকলেও নাম ডাক বেশ ভালোই ছিল, সেটা বুঝলাম কাচারি ঘরের সেই গল্পে। আর এও জানলাম তখন আশেপাশের লোকজন যাকে জমিদার মশাই বলে ডাকতেন তিনিও বেশ ভালো মানুষ। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যা হল জমিদার মশাই তার বাড়ি থেকে বেশ কিছু দূরে একটা জঙ্গলে ঘেরা জায়গায় একটা বাগান বাড়ি বানাতে যাচ্ছেন। সেখানে তিনি দুজন কর্মচারী সহ বেশ কিছু স্থানীয় শ্রমিক টাইপ লোক পাঠিয়েছেন। তারা সেখানে কিছুদিন কাজ করার পরেই নাকি একের পর এক শ্রমিক রহস্যজনকভাবে মারা গেছেন, এজন্য অনেকেই কাজ ছেড়ে পালিয়ে গেছেন। আর আমি যে এলাকায় ছিলাম সেই এলাকা পর্যন্ত জমিদার মশাইয়ের অন্য কর্মচারীরা এসেছেন শ্রমিক টাইপ নতুন মানুষজন খুঁজতে। কিন্তু খেয়াল করে দেখলাম গ্রামে সেই বাগান বাড়ি ঘিরে তৈরি হয়েছে অনেক কালগল্প আর অদ্ভুত সব ভৌতিক ব্যাপার, যার ফলে অভাবের সেই সময়েও মোটা টাকার লোভ দেখিয়ে কোনো মানুষজন পাচ্ছেন না জমিদার মশাই। আমি সেদিনের কথাগুলো শুধু শুনলাম, কিছুই বললাম না। এরপরে ব্যাপারটা প্রায় ভুলেই গেলাম। কিন্তু এর দুই দিন পরে মাঝরাতে এক অদ্ভুত স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নে দেখি একটা মস্ত বড় জঙ্গলের মাঝ দিয়ে আমি হাঁটছি, আর হাঁটার সময় পেছনে যেন পানির ঢেউয়ের শব্দ শুনছি। সেই শব্দ শুনে পেছনে তাকাতেই শুরু হচ্ছে তুমুল বৃষ্টি, আর তাতেই যেন ঘুম ভেঙে গেছে আমার। যদিও স্বপ্নটার কোনো কারণ বা মানে কিছুই বুঝলাম না, ভাবলাম রাতের বেলায় এমন কিছু গল্প শুনেছি সেগুলোই হয়তো স্বপ্নে দেখেছি। এর কিছুদিন পরে আমাদের এদিকেও আসলো সেই জমিদারের কর্মচারী, কিন্তু কোনো লাভ হল না। বেশি টাকার লোভ দেখিয়েও কোনো লোক পাওয়া গেল না। আমার কেন জানি খুব জানতে ইচ্ছে করল সেখানে গিয়ে ঘটনা কি। সিদ্ধান্ত নিলাম এখানে তো অনেকদিনই থাকলাম, যাই এবার একটু জমিদার বাড়ি থেকে ঘুরে আসি। আমি সেই জমিদারের লোকদের সাথে কথা বললাম, তাদের জানালাম আমার পরিচয় আর আমি কি করি। তবে তাদের আমি এটা বললাম যে আমি সেখানে জায়গাটা দেখতে যেতে চাই, শুধু এর বেশি কিছু না। তারা আমার কথায় রাজি হলেন আর আমাকে নিয়ে যেতে চাইলেন জমিদার বাড়ি। পরদিন সকালে আমি আমার সাথে থাকা কাপড় আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের পোটলা নিয়ে তাদের সাথে রওনা দিলাম। অনেক ফসলি জমি, খাল আর জঙ্গল পেরিয়ে আমরা যখন জমিদার বাড়িতে পৌঁছালাম তখন চারিদিকের আলো অনেকটাই কমে গেছে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক যেন কান পাতা দায় করে তুলেছে। আমাকে থাকতে দেয়া হল জমিদার বাড়ি থেকে একটু দূরে উঠোনের শেষ মাথার দিকের একটা ঘরে। রাতে একটা কাজের লোক এসে আমার খাবার দিয়ে গেল আর বলল সকালে যেন আমি জমিদার মশাইয়ের সাথে একবার দেখা করি। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম জমিদার বাড়ির দিকে। বসার ঘরে আমাকে সেই চাকরটি বসতে বলে ভেতরে চলে গেল। এর কিছু সময় পর একজন বেশ পরিপাটি যুবক সেই ঘরে প্রবেশ করল। তার পরনে সেই সময়ের তুলনায় বেশ দামি পোশাক। আমার দিকে এগিয়ে এসে বলল, মওলানা সাহেব, একটা সমস্যায় পড়েছি শুনেছেন তো মনে হয়। আমি বললাম, হ্যাঁ শুনেছি, ওই গ্রামের মানুষের কাছ থেকে শুনলাম কিছু কথা। তবে একে গ্রামে এই নিয়ে এক এক রকমের কথা উঠেছে, নির্দিষ্ট করে আসলে জানতে পারিনি ঠিক কি ঘটছে। জমিদার মশাই আমার কথা শুনে কিছু সময় চুপ থেকে বললেন, দেখেন আপনি এই যা কিছু দেখছেন সব আমার পূর্বপুরুষেরা করেছেন। আমি বাইরে লেখাপড়া নিয়ে ছিলাম, তবে ছোটতে এই প্রকৃতির মাঝে বড় হওয়ায় আমার টান এখানে রয়েছে, তাই সব শেষ করে বাবার মৃত্যুর পরে আবার এখানেই ফিরে এসেছি। যে জায়গায় আমি বাগান বাড়ি বানাতে চাচ্ছি
রাস্তার পাশে সুন্দর কিছু চারণ ভূমি আর ছোট টিলার কিছু জঙ্গল আছে, জায়গাটা বেশ সুন্দর। তাই এই কাজে হাত দেই আর কিছু লোক লাগিয়ে কাজ শুরু করি। গাছপালা কিছু পরিষ্কার করে আমার বাড়ির পাশে একটা পুকুর খনন করা হয়, যেটা একদিক দিয়ে বাড়ির সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে আমার যে শ্রমিকরা সেখানে আছে তাদের পানির চাহিদাও মেটাবে। কিন্তু সমস্যাটা হল, পুকুর খনন করার পর এক ভোরে কোন একজন শ্রমিক দেখেন পুকুরের পানিতে কোনো মানুষ উবু হয়ে ভেসে আছে। তাকে বাড়ি নিয়ে আসতেই দেখা যায় তাদের মাঝেরই একজন এভাবে মরে ভেসে আছে। জানেন মাওলানা সাহেব, পানিতে পড়ে মানুষ মারা গেলে তার পেটের মাঝেও পানি থাকে আর লাশ ফুলে না ওঠা পর্যন্ত পানিতে ভেসে ওঠে না। কিন্তু তার ক্ষেত্রে তেমন কিছুই হয়নি, লাশের শরীরে কোনো ফোলা বা পেটের মাঝে পানি নেই, আর মোটামুটি সবাই সাঁতার জানত, তাই পানিতে এভাবে পড়ে মরে থাকাটা বেশ অস্বাভাবিক। কিন্তু আরো সবচেয়ে অবাক করা ব্যাপার হল, লোকটার ঘাড়টা যেন একদিকে ঘুরিয়ে দেয়া হয়েছে, মানে ঘাড় মুচড়ে একদিকে ভেঙে কেউ তাকে পানিতে ফেলে দিয়েছে। এরপর থেকেই সেখানে দেখা দিল ভয়, আর একে একে তিন রাতে তিনজন লোক এভাবে মারা যাওয়ার পরে সবাই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পুকুর কাটার আগে পর্যন্ত আমার বাড়ির অনেকটা কাজ সেখানে হয়ে গেছে, তাই আমিও চাচ্ছি না কাজটা বন্ধ করতে, আর এসবে আমিও তেমন একটা বিশ্বাস করি না। আমার মনে হয় তাদের মাঝে কেউ একজন এইসব করছে কোনো শত্রুতা থেকে। আমি জমিদার মশাইয়ের সব কথা শুনে বললাম, সমস্যা নেই, আমি যাব সেই জায়গাটা দেখতে, তবে আমি খুব সাধারণ একজন মানুষ, আল্লাহর রহমতে তার কালামের মাধ্যমে কিছু কাজ শিখেছি, তবে আমি আপনাকে সেটা নিশ্চিত করতে পারবো না। পরদিন দুপুরবেলা আমাকে যে লোকগুলো নিয়ে এসেছিলেন তারা অন্য দূরের এক গ্রাম থেকে কিছু শ্রমিককে সাথে করে নিয়ে আসলেন জমিদার বাড়িতে। সেদিনই আমি তাদের সাথে বের হয়ে সেই জঙ্গলে ঘেরা জায়গাটার দিকে চলতে শুরু করলাম। যখন গ্রামের পথ শেষ হয়ে আমরা জঙ্গলের মাঝ দিয়ে হাঁটা শুরু করলাম, তখন চারপাশে দেখলাম বেশ কিছু পরিচিত ফল আর কাঠের গাছ। আরো যতই ভেতরে যেতে লাগলাম ততই যেন সামনে জঙ্গলটা ঘন হতে লাগলো। গাছে গাছে বিভিন্ন পাখি আর ছোট কিছু প্রাণীতে ভরে আছে জায়গাটা। জমিদারের দুই কর্মচারীর একজন আমাকে বলল, আর 20 মিনিটের হাঁটা পথ বাকি। তখন সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, একটু হাঁটার পরেই কানে তালা লাগা ঝিঁঝি পোকার ডাক শুরু হয়ে গেল। কিন্তু আর একটু সামনে এগোতেই যেন হঠাৎ করে একটা নিস্তব্ধ নীরবতা পুরো জঙ্গলে চলে আসলো। এখানে গাছে গাছে পাখির তেমন একটা দেখা নেই, নেই কোনো ঝিঁঝি পোকার ডাক। আমরা যখন সেই জায়গাটায় পৌঁছালাম দেখি চারপাশের ঘন জঙ্গল তখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। সামনে বেশ অনেকটা ফাঁকা মাঠ যেখানে হাঁটু সমান কিছু ঘাস গজিয়ে উঠেছে। দেখলাম যেদিকটায় কিছু বড় গাছ আছে সেখানে কয়েকটা তাঁবু মতন কিছু টানানো, আর তার থেকে একটু দূরে মাঝারি সাইজের একটা পুকুর খনন করা। পুকুরের পাড়ে আগে থেকেই জঙ্গলে থাকা কিছু গাছ এখনো আছে। সেদিন সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি আর তেমন একটা চারপাশে গেলাম না, রাতের খাবার রান্না করা হচ্ছে এবং সেখানে বসেই আমি সবার সাথে গল্প করতে লাগলাম। এর মধ্যেই মনে হল কোথাও একটা শন শন করে জোরালো দমকা বাতাস বয়ে গেল, আর সাথে সাথেই পুকুর পাড়ের বড় একটা গাছের ডাল মাটিতে ভেঙে পড়ল। সবার সাথে আমিও সেদিকে তাকালাম, কিন্তু বিশেষ কিছুই দেখতে পেলাম না। এরপরে রাতের খাবার শেষ করে সবাই শোয়ার জন্য প্রস্তুতি নিলাম। জমিদারের যে কয়েকজন কর্মচারী ছিল তাদের সাথে মাঝের এক তাঁবুতে আমার থাকার ব্যবস্থা করা হল। সেই তাঁবুতে আমি সহ আরো মোট 3 জন, আলাদা 2টা তাঁবুতে বাকি যে শ্রমিকদের আনা হয়েছিল তারা। সেদিন রাতে আর কিছু হল না। সকালে ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে গেলাম পুকুর পাড়ে। দেখলাম পাড়ের একটা জায়গায় কেমন অদ্ভুত কিছু ছাপ, দেখে মনে হয় না কোনো মানুষের পায়ের ছাপ বা চেনা জানা কোনো প্রাণীর পায়ের ছাপ। সকালের খাবার খেয়েছি, তারপরে খেয়াল করলাম আকাশ কেমন যেন কালো মেঘে ছেয়ে গেল। একটু পরেই শুরু হলো ঝুম বৃষ্টি। সে এমন এক বৃষ্টি, থামার কোনো নাম নেই। দুপুরে খাবার এক তাঁবুর মাঝে রান্না করে কোনো মতে খেয়ে শুয়ে আছি সবাই। এর মাঝেই শ্রমিকদের এক তাঁবুর মাঝ থেকে ভেসে আসলো আর্তচিৎকার। বৃষ্টির মাঝেই আমরা দৌড়ে চলে গেলাম সেই তাঁবুর দিকে। দেখলাম একটা যুবক ছেলেকে কয়েকজন মিলে ঠেসে ধরে আছে, আর সে বারবার হাত পা ছুঁড়ে জোরে চিৎকার করে ছুটে যাওয়ার চেষ্টা করছে। তাঁবুর মাঝে আমি যেতেই ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বেশ উঁচু স্বরে বলল, কি ভেবেছিস তুই এসেই সব ঠিক করে ফেলবি? এটা তোর জায়গা না, এটা আমাদের জায়গা। কেউ তোরা জীবন নিয়ে পালাতে পারবি না, মরবি, সব মরবি। আমি এগিয়ে গেলাম ছেলেটার দিকে, কিছু দোয়া পড়ে তার গায়ে ফু দিতেই অজ্ঞান হয়ে গেল সে। জ্ঞান ফেরার পরে আমাদের সবাইকে দেখে সে অনেকটা অবাক হয়ে গেল। সবাই কেন তাকে ঘিরে বসে আছে সেটা জানতে চাইল, কিন্তু তাকে কিছুই বললাম না আমরা। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছি, বৃষ্টি তখনও থামেনি। গভীর রাতে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। স্বপ্নে দেখি আমি তাঁবু থেকে বের হয়ে আস্তে আস্তে জঙ্গলের দিকে যাচ্ছি। এর মাঝেই খেয়াল করলাম পুকুরের জায়গাটায় কোনো পুকুর নেই, সেখানেও আছে সমতল জমি, আর ঠিক এক পাশে একটা বট আর একটা পাকুর গাছ। পাকুর গাছটা যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বট গাছটাকে। আমি ভালো করে দেখার জন্য সামনে এগিয়ে গেলাম, কিন্তু কিছুটা সামনে যেতেই দেখলাম মাটির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে সিঁদুরের মতো কিছু একটা। আমি সেটার পাশ কাটিয়ে গাছের দিকে এগিয়ে গেলাম। দেখলাম গাছের অন্য পাশে একটা সমান জায়গা করা, আর সেখানে কাঠের একটা বেশ অদ্ভুত মূর্তি। অদ্ভুত মূর্তি কেন বললাম জানো? কারণ আমি এমন মূর্তি আগে কখনো দেখিনি। দেখি মূর্তির মাথাটা বেশ গোলাকার, কিন্তু চোখের জায়গায় বিশাল গর্ত। সেখানে দেখে মনে হচ্ছে এর মাঝে কখনো আগুন জাতীয় কিছু দেয়া হয়েছিল, আর সেই চোখের নিচেই আছে বাঁকানো একটা নাক। সেটা হঠাৎ ওপর থেকে এসে বাম দিকে বেঁকে গেছে, আর মুখের জায়গায় বিশাল একটা গর্ত, সেটা জমাট বাঁধা রক্তের মতো কিছু দিয়ে ভরা। এর মাঝেই পাশে একটা খসখস শব্দ শুনতে পাই আমি। এমন একটা অবস্থায় হঠাৎ যেন চমকে যাই অনেকটা। তাড়াতাড়ি করে আমি সরে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ি। দেখি বেশ কিছু মানুষ মশাল হাতে এগিয়ে আসছে এদিকে। সামনের সারিতে আছে সুঠাম দেহি অনেক পুরুষ, তাদের হাতের মশালগুলো দাউ দাউ করে জ্বলছে। আর তাদের ঠিক পেছনেই একদল যুবক সবার চেয়ে অপেক্ষাকৃত একটা ছোট ছেলেকে যারা টেনে নিয়ে আসছে। ছেলেটাকে দেখে মনে হল সে এই সব মানুষের মতো নয়, সে এই পরিবেশেরও নয়। তারা এগিয়ে এলো মূর্তিটার দিকে। এক লোক ব্যাগ থেকে কিছু সিঁদুর বের করে ছিটিয়ে দিতে থাকলো মূর্তিসহ গাছ দুটোর পাশ ঘিরে, আর বিড়বিড় করে কি যেন পড়তে থাকল। এর মাঝেই কয়েকটা যুবক মিলে মূর্তির সামনে একটা বিশাল আগুন জ্বালিয়ে ফেলল, আর ছেলেটাকে টানতে টানতে নিয়ে আসলো সেই আগুনের সামনে। এবারে ভালো করে বুঝলাম ছেলেটা আসলে একা কিছুই করতে পারছিল না, তাকে কেমন যেন মাতাল মাতাল লাগতে শুরু করলো তখন। যেখানে যেভাবে সবাই ধরে আছে ছেলেটা সেখানে সেভাবেই আছে। এর মাঝে সিঁদুর ছেটানো লোকটা এগিয়ে গেল মূর্তির দিকে, তারপর মূর্তির পায়ের সাথে এক মুঠো সিঁদুর নিয়ে কিছুটা মুছে সেটা এনে লেপটে দিল ছেলেটার কপালে। পেছন থেকে একটা যুবক এগিয়ে এলো সামনে, তার হাতে দেখলাম একটা কলা গাছের ডুম। সেটা মাটিতে রেখে ছেলেটাকে ধরে গলাটা চেপে ধরল সেই গাছের ওপরে। সাথে সাথে এক লোক ভিড়ের মাঝ থেকে বের করে নিয়ে আসলো বিশাল একটা খড়গ টাইপ কিছু। এটা দেখে আমার গা শিউরে উঠল। আমি সেই গাছের আড়াল থেকে এই জোরে জোরে হায়দাল কুরসি পড়তে শুরু করেছি। হঠাৎ যেন শরীর একটা প্রচণ্ড ঝাঁকি দিয়ে উঠল। লাফ দিয়ে উঠে পড়ে দেখি আমি তাঁবুর মাঝে শুয়ে আছি খড়ের বিছানায়, আর আমার পাশে বসে আছেন সেই জমিদারের এক কর্মচারী। আমাকে ডেকে বললেন, তাঁবুতে এসে দেখি আপনি জোরে জোরে সুরা পড়ছেন, আর কেমন যেন মোচড় দিচ্ছেন ঘুমের মাঝেই, তাই আপনাকে ডেকে তুললাম। আমি তাকে কোনো সমস্যা নেই বলে হাসি মুখে বিছানা থেকে উঠে বসলাম। পুরো শরীর ঘেমে গোসলের মতো অবস্থা, তাঁবুর ফাঁক দিয়ে অনেকটা আলো এসে পড়েছে ভেতরে। বুঝলাম সকাল হয়ে গেছে। আমি এত সময় যা দেখছিলাম সেটা স্বপ্ন। আমি তাঁবু থেকে উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে দেখি গতকাল রাতে যে ছেলেটা আমি শান্ত করেছিলাম তার তাঁবুর সামনে বেশ বড় জটলা। এগিয়ে গেলাম সেদিকে, আমাকে দেখে কয়েকজন দৌড়ে এলো আমার কাছে। রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ি, এর মাঝে আমাদের একজন উঠে টয়লেটে যাবার জন্য। আমরা একটা নিয়ম করেছিলাম, যারই কোনো দরকার হোক আমরা কেউ রাতে একা বাইরে যাব না, সাথে কোনো একজনকে ডেকে নিয়ে যাব। সে তার পাশের জনকে ডাক দেয়, আর পাশের জনের পরেই ছিল সেই ছেলেটা। সে উঠেই দেখে তার পাশে সেই ছেলেটা নেই। তারা মনে করে হয়তো ছেলেটা বাইরে গিয়েছে, কিন্তু কাউকেই তো সে ডাকেনি। তাই সবাইকে ডেকে তোলে, আমরা হ্যারিকেন নিয়ে বের হয়ে যাই বাইরে। সবাই একসাথে তাকে নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কিছু দূর যাবার পরেও তার কোনো চিহ্ন যখন পাচ্ছিলাম না, তখন দেখলাম জঙ্গলের পাশ থেকে কয়েকটা জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। ভালো করে দেখে বুঝলাম খুব সম্ভবত শেয়ালের দল। তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি চলে আসি। তখন সকালের খাবার রান্না শেষ। সকালে আমরা খাওয়ার শেষ করে আবার বের হয়ে পড়লাম সেই ছেলেটিকে খুঁজতে। যেহেতু আগে পুকুরে এমন লাশ পাওয়া যেত, তাই খোঁজা শুরু করলাম পুকুর থেকে। পাড়ে ভালো করে দেখলাম না, কোনো চিহ্ন নেই। এরপরে পুকুরের পানিতে নামলো তিনজন, ভালো করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। জঙ্গলের দিকে আমরা চারপাশে বেশ অনেক সময় নিয়ে খুঁজলাম, কিন্তু না, কোথাও তার চিহ্ন নেই। পুরো একটা ছেলে যেন আমাদের মাঝ থেকে একদম হাওয়া হয়ে গেল। সেদিন দুপুরে আমি একা একা বের হয়ে গেলাম তাঁবু থেকে, একদম ভর দুপুর বলতে যা বুঝায়। পুকুরের পাশ দিয়ে একটা পায়ে চলা ছোট আইলের মতো পথ চলে গেছে জঙ্গলের দিকে। আমি সেদিকে হাঁটতে লাগলাম। একটু সামনে যেতেই মনে হলো বাম দিকে আরেকটা হাঁটা পথ চলে গেছে, কিন্তু সেই পথ দেখে মনে হলো বহু বছর আগে এখান দিয়ে হয়তো কেউ যাতায়াত করত। আমি অগত্যা সেই পথে হাঁটতে শুরু করলাম। বেশ কিছু দূর যাবার পরে মনে হল হাঁটা পথটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে জঙ্গল আর ঘাসের আড়ালে। তবে আমার সামনে পড়তে লাগলো অদ্ভুত কিছু ব্যাপার। মনে হল এখানে আগে এক সারি বসতি কোনো বাড়ি ছিল। কিছু ভাঙা মাটির হাঁটু সমান দেয়ালের মতো চোখে পড়ল, আবার কিছু পোড়া মাটিও চোখে পড়ল আমার, যেখানে আবার নতুন করে ঘাসও গজিয়েছে। এভাবে আরো কিছুটা পথ যাবার পরেই হঠাৎ করেই চারপাশ কেমন নিস্তব্ধ হয়ে গেল। এতক্ষণে খেয়াল হল আমি আসলে আর জায়গাটা চিনতে পারছি না। আমি কোন পথে এসেছি সেটাও ভুলে গেছি। শরীরের মাঝে একটা গরম ভাব অনুভব করলাম। মনে পড়ে গেল আমি আসার আগে শরীর বন্ধ করতে ভুলে গেছি, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। আমি আর পথ চিনে আসতে পারছি না। বেশ অনেক সময় চেষ্টা করেও আমি আর সেই আইল খুঁজে পাচ্ছি না। বারবার সেই একই পথে এসে বাড়িগুলোর কাছে আটকে যাচ্ছি। এর মাঝেই মনে হল একটা গাছের আড়াল থেকে শেয়াল বা কুকুরের মতো কিছু দৌড়ে অন্য গাছের আড়ালে চলে গেল। এই ভর দুপুর বেলা শেয়াল তো এভাবে বের হয় না। আর রাতে অন্য লোকগুলো বলল শেয়ালের কথা। এদিকে একটু আগে আমি যে পথ দিয়ে আসলাম সেই রাস্তাটার খুঁজে পাচ্ছি না। আমার সব কিছু মিলিয়ে আর বুঝতে বাকি নেই যে আমি কিসের মাঝে পড়েছি। হ্যাঁ, এখানে আমি সহ সবাই পড়েছি ঘুলচিনের পাল্লায়, যাদের প্রধান কাজ হল মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া এবং তারপর হত্যা করা। আর এদের নামে সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা শোনা যায় তা হল এরা মৃতদেহ খায়। আমি তাড়াতাড়ি করে আমার শরীর বন্ধ করে নিলাম। এরপরে এক গাছের নিচে বসে চোখ বন্ধ করে একের পর এক দোয়া পড়তে শুরু করলাম। এভাবে কত সময় কেটে গেছে আমার জানা নেই। চোখ খুলে দেখলাম জঙ্গলের মাঝে আলো অনেকটাই কমে এসেছে। উঠে দাঁড়িয়ে দোয়া পড়তে পড়তে হাঁটতে লাগলাম। এবার আর রাস্তা পেয়ে যেতে কোনো সমস্যা হল না। আমি যখন তাঁবুতে ফিরে আসলাম তখন প্রায় সন্ধ্যা। সবাই আমার জন্য চিন্তা করছিল, ভাবছিল আমিও উধাও হয়ে গেলাম কিনা। রাতের খাবার শেষ করে তাঁবুর মাঝে সবাই বসে পড়লাম। আমি বললাম, আজ রাতে আমরা সবাই এখানে একসাথে থাকব। এখান থেকে আমার অনুমতি ছাড়া কেউ তাঁবুর বাইরে এক পাও ফেলবে না। জমিদারের এক কর্মচারীকে আমি বললাম, আপনি তো এখানে কাজের শুরু থেকে আছেন, আচ্ছা বলেন তো আপনাদের জমিদার বাবু এত জায়গা থাকতে এই জায়গাটা বেছে নিলেন কেন? তিনি কিছু সময় চুপ করে তারপর বলতে শুরু করলেন,
উনি বেশ প্রকৃতি পাগল মানুষ। একদিন বিকেলে একা একা ওনার বাড়ি থেকে এই বড় জঙ্গলের দিকে হাঁটতে বের হন। অনেকটা পথ হাঁটার পরে উনি খেয়াল করলেন আগের রাস্তা চিনতে পারছেন না। তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এভাবে কিছু সময় হাঁটার পরে দেখেন এক বৃদ্ধ লোক এগিয়ে আসছেন তার দিকে জঙ্গলের মাঝ থেকে। লোকটাকে দেখতে নাকি অনেকটা পাগলের মতো লাগছিল। সে এসেই ওনাকে বলেন, কিরে পথ ভুল করেছিস, আয় আমি তোকে বের করে দেই। তিনি অনেকটা চমকে যান এই কথা শুনে। তিনি যে পথ ভুল করেছেন এই লোক কিভাবে জানেন সেটা? তিনি তখন লোকটার পেছনে হাঁটা শুরু করেন। লোকটা তাকে বলে, শোনো, এই জঙ্গলের মাঝে দেখবে একটা বট আর পাকুর গাছ, তারা একসাথে মিলে আছে। সেখানে তুমি যদি একটা বাড়ি বানিয়ে কিছু বসতি শুরু করতে পারো তাহলে অনেক ভালো হবে। এভাবে আরো কিছু কথা হয় দুজনের। জমিদার মশাই এর চেয়ে বেশি কিছু আমাদের বলেননি। তিনি বলেন, এভাবে কিছু কথা বলার পরেই আমি দেখতে পাই আমাদের গ্রাম থেকে জঙ্গলে ঢোকার যে হাঁটা পথ সেটা দেখা যাচ্ছে। তখন লোকটি বলেন, এখানে এসে এবার তুই ফিরে যেতে পারবি, চলে যা, কিন্তু আর যদি পেছনে ফিরে তাকাস তোর ক্ষতি হবে। তিনি আর পেছনে না তাকিয়ে সোজা বাড়ি চলে আসেন। আমি সব শুনে জমিদারের সেই কর্মচারীকে বললাম, আচ্ছা যখন এখানে তোমরা আসলে এই জায়গায় বাড়ি বানাতে, তখন কি এখানে সেই গাছ ছিল? লোকটি তখন আবার বলতে শুরু করল, হ্যাঁ গাছ ছিল দুইটা, কিন্তু তখন সে দুটো প্রায় মরে মরে অবস্থা, আর গাছের এপাশে একটা জায়গা কেমন মাটি দিয়ে সমান করা ছিল। আমরা ভাবলাম গাছ দুইটা যেহেতু মরে যাচ্ছে এটা আবার ঝড় আসলে বাড়ির উপরেই ভেঙে না পড়ে, তাই আমরা সেই গাছ দুটোকে কেটে সেখানে একটা পুকুর তৈরি করে ফেলি। আমি তখন তাদের আর কিছুই বললাম না, শুধু বললাম, শোনো, কাল সকালে এখানে যা কিছু আছে সব নিয়ে আমাদের চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। এখানে আমরা অনেকগুলো খারাপ জিনের পাল্লায় পড়েছি, আজ রাতে কেউ বের হবে না। সবাই সেদিন এক তাঁবুর মাঝেই চাপাচাপি করে ঘুমিয়ে গেলাম, আর আমি ঘুমালাম তাঁবুর দরজার দিকের এক প্রান্তে। ঘুমের মাঝেই আমি কানের কাছে একটা ডাক শুনলাম, কণ্ঠটা আমার বেশ পরিচিত। আমি একসময় এক অঘরী তান্ত্রিকের সাথেও থেকেছিলাম বেশ অনেকটা সময়, বড্ড ভালো মানুষ ছিলেন তিনি। তিনি যেন আমাকে ডাকছেন। আমি আর কিছু না ভেবে উঠে বের হয়ে চলে আসলাম বাইরে। দেখি আমার থেকে কিছুটা সামনে একটা ছায়া মূর্তির মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি এগিয়ে গেলাম তার দিকে, সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমি কি করছি না করছি আমার নিজের ওপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে কিছু সময় পার হবার পর চারপাশে বেশ অন্ধকারের মাঝে পড়ে গেলাম আমি। সামনে একটা খোলা চারণ ভূমি, চাঁদের আলো এসে পড়েছে সেখানে। আমি সেদিকটায় যেতেই দেখি সেই ছায়া মূর্তিটা আর নেই। হঠাৎ পেছনের দিকে একটা গড়গড় শব্দ শুনে আমি ফিরে তাকালাম। সাথে সাথে দেখলাম একটা শেয়ালের মতো কিছু আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুরছে চারপাশে। শিকার ধরার জন্য লাফ দেওয়ার আগের মুহূর্ত যেন চাঁদের আলোয় তার চোখগুলো কেমন জলজল করছে। দেখতে দেখতেই সেই প্রাণীটা একটা লাফ দিল আমার দিকে। আমি সাথে সাথে দুই পা পিছিয়ে এসে হোঁচট খেয়ে পড়ে যাই মাটিতে, আর এক পা দিয়ে শরীরের শক্তি সব একসাথে জড়ো করে লাথি দেই প্রাণীটিকে। পায়ের সাথে মনে হলো যেন খুব নরম কিছুর স্পর্শ অনুভব করলাম। সাথে সাথে একটু দূরে ছিটকে পড়ে সেটা, আর একটা বিশাল দেহি কুকুরের রূপ নেয়। আস্তে আস্তে চাঁদের আলোয় মুখটা লম্বা হয়, কান দুটো খাড়া হয়। আর কিছু না ভেবে হাতের কাছে থাকা এক মুঠো মাটি তুলে নিয়ে জোরে জোরে কিছু দোয়া পড়ে সেটা ছুঁড়ে মারলাম সেই কুকুরটার দিকে। কিছুটা তার গায়ে পড়ল, এক মুহূর্তের জন্য ছিটকে পড়ল সে পেছনে। আমি আর দেরি না করে পেছনে ফিরে উঠেই এক দৌড় দিলাম তাঁবুর দিকে। তাঁবুর কিছুটা কাছে আসতেই দেখলাম সবাই হ্যারিকেন হাতে বেরিয়ে এসেছে বাইরে। আমার পুরো শরীরে তখন কাটা আর ছিঁড়ে যাওয়ার দাগ। আমার জামা কাপড়ে মাটি আর ঘাস লেগে
খুবই খারাপ অবস্থা। আমি তাদের নিয়ে তাড়াতাড়ি ফিরে এলাম তাঁবুতে। এরই মাঝে শুরু হল ঝোড়ো বাতাস, যেন বাইরের সবকিছু কাল বৈশাখী ঝড়ে উল্টে পাল্টে যাচ্ছে। আর সেই সাথে শুরু হল চারপাশে অদ্ভুত কিছু কুকুরের ডাক। আমি জোরে জোরে সুরা পড়তে শুরু করে দিলাম। তাঁবুর মাঝে সবাই যেন একসাথে জড়ো হয়ে আছে ভয়ে, কারো মুখে কোনো কথা নেই। এর মাঝেই কোথা থেকে একটা দমকা বাতাস এসে উড়িয়ে নিয়ে গেল তাঁবুর এক পাশ, সাথে সাথেই সেদিক দিয়ে বাতাস এসে দপ করে নিভিয়ে দিল হ্যারিকেন দুটো। চারপাশে যেন আমাদের ঘিরে ফেলল গহীন অন্ধকার। বাতাসের তরে খালি মনে হচ্ছে গাছের মাথাগুলো ছায়ার মতো হয়ে যেন ছুঁয়ে যাচ্ছে মাটি বারবার। এরই মাঝে আমাদের ওপর থেকে বাঁশের খুঁটি আর কাঠামো সহ তাঁবুটা উড়ে চলে গেল একপাশে। সেই অন্ধকারের মাঝে আমরা সবাই ছোটাছুটি করতে লাগলাম, কি করব। এরই মাঝে সেই জ্বলন্ত আগুনের মতো অনেকগুলো চোখ আমরা আবার দেখতে পেলাম চারপাশে। আর সেখান থেকে একটি এগিয়ে এসে একদম কর্নারে থাকা একজনকে মনে হল টেনে নিয়ে গেল অন্ধকারে। তাঁর আত্মচিৎকারে ভারী হয়ে উঠল পুরো জঙ্গল। আমরা যে যার মতো দৌড়ে কোনো মতে হাতরাতে হাতরাতে ঢুকে পড়লাম অন্য পাশে থাকা দুই তাঁবুতে। আর তার একটু পরেই চারপাশ একদম নিস্তব্ধ, শোনা গেল দূর আকাশে মেঘের গর্জন, সাথে সাথেই নেমে আসলো তুমুল এক বৃষ্টি। সারা রাত কারো চোখে ঘুম নেই। হ্যারিকেন জ্বালিয়ে সবাই এক তাঁবুতে বসে থাকলাম সারা রাত। শুধু আমাদের মাঝে একজন লোক নেই, একটু আগেও সে বসেছিল ওই তাঁবুতে। সাথের অন্য সব লোকগুলো তখন কান্না করতে শুরু করেছে। এভাবে রাতটা শেষ হবার পরে যখন চারপাশে আলো ফুটল, তখন আমরা বের হয়ে আসলাম বাইরে। বাইরে তখন কাদা মাটিতে চারপাশ ভরে আছে আর গাছের ডালপালা ভেঙে পড়ে আছে চারপাশে। আমরা খুঁজতে বের হলাম সেই লোককে। অনেক খোঁজার পরে আমি এগিয়ে গেলাম সেই চারণ ভূমির দিকে। আর সেখানে গিয়ে এবার দিনের আলোয় দেখলাম সেই বটগাছ আর পাকুর গাছটা কেটে টুকরো করে এখানে এনে রাখা হয়েছে। আমার পেছনে পেছনে জমিদারের সেই কর্মচারী সহ আরো দুজন শ্রমিকও এসেছে। এখানে এসেই আমরা গাছের অপর পাশে যা দেখলাম তাতে নিজেরাও অনেক ভয় পেয়ে গেলাম। কাল রাতের সেই লোকটা পড়ে আছে সেখানে, কিন্তু তার শরীরের অনেক জায়গায় মাংস নেই। মনে হচ্ছে হিংস্র কোনো কিছু খুব লেগেছে। তাড়াতাড়ি করে বাকি সবাইকে ডেকে এনে তাকে আমরা সেখানেই দাফন করে ফেলি, কারণ এই জঙ্গলের পথে এমন লাশ নিয়ে লোকালয়ে ফেরার কোনো উপায় ছিল না। আমরা যখন সেখান থেকে লোকালয়ের দিকে রওনা দেই তখন বিকেল। আসার সময় মনে হচ্ছিল আমাদের কিছু একটা যেন অনুসরণ করছে পেছনে পেছনে। সন্ধ্যার আগে আগে যখন জঙ্গলে ঢোকার সেই মুখটা দিয়ে বের হয়ে আসলাম, তখন যেন শরীর অনেকটা হালকা হয়ে এলো। আমি ফিরে আসলাম জমিদার বাড়িতে। রাতে আর তার সাথে দেখা হল না, তিনি কোনো একটা কাজে বাইরে গেছেন। পরদিন যখন তিনি ফিরে এলেন সবটা জানালাম। তারপরে বললাম, আচ্ছা আপনি আমাকে সেদিন সবটা কেন বললেন না? যদি আপনি আমাকে সেদিন সবটা জানাতেন তাহলে এভাবে আর নতুন করে এতগুলো মানুষের জীবন বিপদের মুখে পড়ত না, সেই সাথে এভাবে দুজন মানুষকে হারাতেও হতো না। তিনি আমার কাছে অনেকভাবে ক্ষমা চাইলেন। তারপর বললেন, আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য। আসলে আমি লোভে পড়ে গিয়েছিলাম। আপনি তো মনে হয় শুনেছেন সেই বৃদ্ধের কথা, আমার কর্মচারীরা বলেছে আপনাকে। কিন্তু সে নিজেও আসলে সবটা জানে না। আমি তাকে যতটুকু বলেছি সে ততটুকুই জানে। সেদিন সেই বৃদ্ধ আমাকে অনেক লোভ দেখায়, বলে ওখানে আমি যদি লোকজন নিয়ে যে চাষ শুরু করি, বসতি তৈরি করি, তাহলে আমার খুব ভালো হবে, আমার অনেক সম্পদ আসতে শুরু করবে, আর আমি কিছুদিনের মাঝেই ক্ষমতা আর অর্থে অনেক বেশি ধনী হয়ে যাব। আমি জমিদারকে বললাম, আপনার এই লোভে পড়ে কতগুলো পরিবার নিঃস্ব হল, কতগুলো মানুষ হারিয়ে গেল। এই পাপ থেকে যদি একটু মুক্তি পেতে চান তাহলে সেই পরিবারগুলোর খোঁজ নিয়ে তাদের দায়িত্ব নিন। আর কখনো ওই জঙ্গলের দিকে বাড়ি বানানো তো দূরের কথা, যাওয়ারও চিন্তা করবেন না। এরপরে আমি আর এক মুহূর্ত দেরি না করে চলে আসি সেখান থেকে। সেদিনের সেই ভয়াবহ বৃষ্টির রাত যেন আমার মন থেকে আর কখনো মুছেনি। এত সময় ধরে সেই কাচারি ঘরে বসে সবাই এই বর্ষার বৃষ্টির মাঝে শুনছিল মৌলানা কালুশা ফকিরের কথা। বে বেশ অনেক রাত হয়ে এসেছে তখন, বৃষ্টিও কিছুটা ধরে এসেছে। দলবদ্ধ হয়ে যে যার বাড়ির পথে পা বাড়াল। ঠিক এখানে এসে এই ঘটনার কথক থেমে যায়। তবে আমার মনে জমা হতে থাকে অনেকগুলো প্রশ্ন। তার আগে আমি ঘটনার কথকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। তার নাম জয়নাল মিয়া। আমার সাথে যখন এই ঘটনা তিনি শেয়ার করেন তখন তার বয়স প্রায় 60 থেকে 65 হবে। এই ঘটনাগুলোর সাক্ষী নাকি তার দাদার দাদা, আর এই ঘটনাগুলো তিনি কিছুটা শুনেছেন দাদার মুখ থেকে আর কিছুটা শুনেছেন তার বাবার কাছ থেকে, যদিও তারা কেউ এখন আর বেঁচে নেই। আমি জয়নাল আঙ্কেলকে বললাম, আচ্ছা এখানে অনেকগুলো বিষয় কেমন যেন আড়ালে চলে গেল। কালুসাহ ফকির সেদিন যে স্বপ্ন দেখল সেটার অর্থ কি, আর সেই হারিয়ে যাওয়া যুবকেরই বা কি হল? জয়নাল আঙ্কেল আমাকে বলতে শুরু করলেন, এই ব্যাপারটা আমি তোমাকে বলতে ভুলে গেছি, সেই রাতে তিনি স্বপ্নটা দেখেছিলেন এর একটা কারণ আছে। তিনি নাকি অনেকদিন পর জেনেছিলেন সেই কারণটা। ওখানে যে দুটো গাছ ছিল আর পাশে যে ভাঙা বসত বাড়ি তিনি দেখেছিলেন, সেই বসত বাড়িতে নাকি এক সময় কিছু যাযাবর টাইপ লোক ছিল। তারা সেই গাছের নিচে এসে একটা মূর্তি বানিয়ে বিভিন্ন উপাসনা করত, যেটা নাকি ছিল শয়তানের আরাধনার মতো, আর তারা বিভিন্ন কুফরি করত সেখানে। এই কাজের সূত্র ধরেই তাদের দরকার হয় একজনকে নরবলি দেবার। তারা পাশের গ্রাম থেকে একটা ছেলেকে ধরে নিয়ে যায় কৌশলে, তারপর নরবলি দেয়। কাঠ কাটতে যাওয়া এক লোক সেখানে সেই লাশ দেখতে পায় দুদিন পরে, আর গ্রামে এসে খবর দিলে পুরো গ্রামবাসী যেয়ে দেখে সেই গাছের গোড়ায় পড়ে আছে সেই হারিয়ে যাওয়া ছেলের লাশ। কিন্তু গাছের সেই জায়গায় মূর্তিটা নেই, আর পাশের সেই বসতির জায়গায় কোনো মানুষ নেই। পরে গ্রামবাসী সবকিছু ভেঙে দিয়ে চলে আসে। এরপরে সেদিকে আর কেউ যেত না। আমি তখন আঙ্কেলকে বললাম, পরে হারিয়ে যাওয়া সেই ছেলেকে আর খুঁজে পাওয়া গিয়েছিল? তখন তিনি বলেন, এই ব্যাপারে নাকি তিনি কিছু শোনেননি, তবে শুধু এটুকু বলেন কালুসাহ ফকির নাকি এই ঘটনার পরে এটা নিয়ে অনেক খোঁজ করেছিলেন গ্রামগুলোতে, তখনই তিনি এই ওপরের ব্যাপারগুলো জানতে পারেন। পরে কালুসাহ ফকির নাকি বলেছিলেন সেই শয়তানের উপাসনা করার জায়গাটার দখল নেয় একদল ঘুলজিন, যারা এমন জায়গায় থাকতে পছন্দ করে আর মানুষকে ভুলিয়ে মেরে ফেলে। তারাই অনেকদিন পরে জমিদারকে বেছে নেয় এখানে লোক নিয়ে আসার জন্য। আমি তখন বেশ অবাক হয়ে জয়নাল আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার দাদার দাদা কি সেই কালুসাহ ফকিরের সাথে সে সময় ঘটেছিল এমন কোনো ঘটনা দেখেছেন? তিনি আমাকে বললেন, হ্যাঁ, পাশের গ্রামে তখন আরো অদ্ভুত কিছু সমস্যার তৈরি হয়েছিল, সেই ঘটনার সময় তিনি ছিলেন কালুসাহ ফকিরের সাথে। প্রিয় লিসেনার্স, কি ঘটেছিল সেই কাচারি ঘরের পাশের গ্রামে, সেই ঘটনা না হয় অন্য আরেকদিন শেয়ার করব আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ রাসেল ভাইয়া এত কষ্ট করে আমার ঘটনা পড়ার জন্য, আর ঘটনাটা কেমন লাগলো তা আমাকে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমি এই ঘটনাটি পড়েই তানভি তুষারকে জানিয়েছিলাম ঘটনাটি চমৎকার। আর আপনারা যারা শুনলেন তাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে লিখুন, এবং খুব যদি ভালো লাগে তাহলে আমাদের এই এপিসোডটি বা এই ঘটনাটি শেয়ার করুন আপনার বন্ধুর সাথে, প্রিয় মানুষের সাথে, কাছের মানুষের সাথে। আমরা জানতে চাই সত্যিই কেমন লেগেছে তানভীর তুষারের পাঠানো মাওলানা কালুসাহ ফকিরের এই ঘটনাটি। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Root.com The Fear Returns with Russell. Welcome back, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন, আমিও ভালো আছি, আর ভালোর তলেই আছি। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ঘটনা আসে এবং সেই ঘটনাগুলো পড়তে গিয়ে জানতে গিয়ে পৃথিবীর কত দেশ সম্পর্কে আমরা জানতে পারি। ভয় সারা পৃথিবী জুড়েই আছে, হয়তো পৃথিবীর বাইরেও আছে। চলুন একটা ঘটনা শুনে আসি, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। হোটেলটার একটা রুম নাম্বার 202। রুম থেকে পাওয়া যায় এক নববিবাহিতার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ। কিন্তু কেন লাশটা পাওয়ার পরেও কি হোটেলের সবকিছু স্বাভাবিক ছিল, নাকি শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়? কেমন ছিল হোটেলের এমপ্লয়ীদের কাজের পরিবেশ, কিভাবে কাটত রাতগুলো জানতে চান? প্রিয় রাসেল ভাই ও ভূত ডট কম এর সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি সাদ লিখছি ক্যানাডার ম্যানিটোভা প্রভিন্সের উইনিপেগ শহর থেকে। আমার প্রথম ঘটনাটা সিলেক্ট করার জন্য ধন্যবাদ। আজকে যে ঘটনাটি লিখছি সেটা কিছুদিন আগে একটা ট্যুরে গিয়ে আমার এক ক্যানাডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শুনি। কতটা ভয়ের বলতে পারি না, কিন্তু প্যারানর্মাল তো বটেই। কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। ঘটনাটা বোঝার ক্ষেত্রে ঘটনা যেখানে ঘটেছে সেই জায়গাটা নিয়ে জানতে হবে। ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেগ সিটির একটা হোটেল যার নাম ফোর্ট ক্যারি। এটা ম্যানিটোবার ওয়ান অব দ্য মোস্ট এক্সপেন্সিভ হোটেলগুলোর একটি। প্রত্যেক বছর রিনোভেশনের মাধ্যমে মেইনটেইন রাখা হয়, কিন্তু হোটেলের ভেতরের এনভায়রনমেন্টটা এখনো 90s এর মতো। লোকমুখে শোনা যায় এই হোটেলটা একটা স্পেসিফিক রুম নিয়ে, রুম নাম্বার 202। লোকে বলে এই রুমে একটা নিউলি ম্যারিড ব্রাইড গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছিল, কারণ তার হাজবেন্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। বাট কার অ্যাক্সিডেন্টটা শুধুই কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত সেটা জানা যায় না, কারণ যেই মেয়ের সাথে ছেলেটির বিয়ে হয়েছিল তারা ছিল অপোজিট রাজনীতি দলের। অনেকে বলে রাগের বশবর্তী হয়ে মেয়ের ভাই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। এই ঘটনার পর থেকে ওই রুম থেকে নানান ধরনের স্পিরিচুয়াল ঘটনা ঘটতে থাকে, যেমন রুমে কেউ নেই কিন্তু ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে, আবার কেউ রুমের ভেতরে ড্যান্স করছে। হোটেলের স্টাফদের রুম ক্লিন করতে গেলে প্রচন্ড মাথা ব্যথা করত, আবার কেউ কেউ নববধূর পোশাকে কাউকে দেখত হোটেলের করিডোর দিয়ে হাঁটাচলা করছে। এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হওয়ার কারণে ভয় পেয়ে হোটেলের অনেক স্টাফ কাজ ছেড়ে দেয়। ইভেন হোটেলের তৎকালীন জেনারেল ম্যানেজার যিনি ছিলেন তিনিও চলে যান। তারপর অনেক খোঁজাখুঁজির পরেও যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন হোটেলের এক এমপ্লয়ী যিনি কিনা ছিলেন একজন নাইজেরিয়ান মুসলিম, মালিক পক্ষকে জানান তার এক কাজিন আছে যে কিনা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়ে, রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ইয়াং অ্যান্ড হ্যান্ডসম আর অনেক সাহসী। তার নাম বাবা তুন্ডে। এবং ঘটনা এখান থেকেই শুরু। বাবা তুন্ডে হোটেলে জয়েন করে, জয়েন করার আগে সবকিছু এসে শুনেছিল, কিন্তু স্যালারি এতটাই লোভনীয় ছিল সে আর না করতে পারেনি, এবং টুকটাক দোয়া কালামও জানত তাই এতটা চিন্তাও করেনি। হোটেলে জয়েন করার পর তাকে একটা রুম দেয়া হয়। ওই সময় এত যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় সেই হোটেলেই থাকতে শুরু করে সে। বেশ কিছুদিন হয়ে যায় কিন্তু কোনো সমস্যা হয় না। এইভাবে প্রায় 6 মাস কাজ করার পর সে বিয়ে করে এবং বিয়ে করে ওয়াইফকে হোটেলে নিয়ে থাকে, কারণ ওয়াইফকে হোটেলের একটা কুক হিসেবে জব দেওয়ার ব্যবস্থা করা হয়। সবই ঠিক ছিল, কিন্তু তারা ভাবতেও পারেনি তাদের জীবনে কি ঘটতে যাচ্ছে। একদিন রাতে বাবা তুন্ডে ডিউটির সময় একটা কল পায়, রুম নাম্বার 202-এ নাকি ওয়াটার লিকেজ হচ্ছে। এখন গিয়ে দেখতে হবে রুমের সব ট্যাপ অফ আছে কিনা। কল আসা মাত্রই সে দৌড়ে রুমের দিকে চলে যায়, গিয়ে দেখে সব ঠিকঠাক, সেটা রিপোর্ট করে জানায়। রুম থেকে বের হওয়ার সময় তার গায়ে বাতাস এসে লাগে, কিন্তু রুমের সব উইন্ডো তো অফ, বাতাস আসছে কোথা থেকে? এদিক সেদিক তাকানোর পর সে দেখে বেডের পাশে ওপরে একটা ছোট উইন্ডো একটু ফাঁকা, কিন্তু নর্মালি ওটাকে ওপেন করে না। উইন্ডোটা ওপরের দিকে হওয়ায় ওটা ল্যাডার বা কোনো কিছুর ওপর না দাঁড়িয়ে রিচ করা ইম্পসিবল। তুন্ডে একটা চেয়ার নিয়ে তার উপরে দাঁড়িয়ে উইন্ডোটা লাগানোর চেষ্টা করছিল। হঠাৎ করে চেয়ারটা সরে যায় এবং সে সোজা গিয়ে পড়ে ফ্লোরে। মার্বেলের তৈরি ফ্লোর, আর সে কারণেই সেখানে পড়ার সাথে সাথে তার মাথা ফেটে রক্ত বের হয়, সে জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে সে নিজেকে রুমে আবিষ্কার করে এবং জানতে পারে হোটেলের অন্য এক এমপ্লয়ি তাকে ওই রুম থেকে সেন্সলেস অবস্থায় পায়। পরে সে সবাইকে ঘটনাটা বলে এবং জিজ্ঞেস করে উইন্ডোটা কে খুলেছিল, কিন্তু সবাই বলে কেউ ওই উইন্ডো খোলেনি। ঘটনার পর বেশ কিছুদিন সে বেড রেস্টে থাকে। একদিন তুন্ডের ওয়াইফ কিচেনে ক্লিনিং এর কাজ করছিল। সে দেখে তার হাজবেন্ড কিচেনের এক পাশ থেকে তাকে ডাকছে। কিচেনের ভেতর অনেক শব্দ থাকায় সে বুঝতে পারছিল না তার হাজবেন্ড এক্স্যাক্টলি কি বলছে। পরক্ষণে সে তার হাজবেন্ডের হাত থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখে। সে ব্যথায় ছটফট করছে। এই দৃশ্য দেখে সে তাড়াহুড়ো করতে গিয়ে একটা নাইফ ওয়াশ করার সময় হাত কেটে ফেলে। রক্ত পুরো সিঙ্কে ভরে যেতে থাকে। ব্যথায় সে চিৎকার করে। তার চিৎকার শুনে আশেপাশের অন্য এমপ্লয়িরা দৌড়ে এসে তাকে ধরে নিয়ে যায় এবং মেডিকেল ট্রিটমেন্ট দেয়। তুন্ডে যখন এই ঘটনা জানতে পারে সে দৌড়ে আসে। তার ওয়াইফ তাকে সবকিছু খুলে বলে। সব শুনে সে বলে,
আই নেভার ওয়েন্ট টু দ্য কিচেন।
এরকম বেশ কিছু ইনসিডেন্ট তাদের সাথে হয়, কিন্তু সবচেয়ে মর্মান্তিক যে ঘটনা তার কারণে তাদের জীবন বদলে যায় এবং সেটা ছিল বেশ ভয়ঙ্কর। তুন্ডের ওয়াইফ একদিন কৌতূহল বশত কাউকে কিছু না জানিয়ে রুম নাম্বার 202 তে যায়। সে যায় রুমটা এক্সপ্লোর করার জন্য। রুমে ঢুকতেই সে কেমন একটা বাতাস ফিল করে। মনে হচ্ছিল এই রুমটা যেন তাকে কিছু বলতে যাচ্ছে। ঘুরতে ঘুরতে রুমের ক্লোসেটের কাছে যায়। ক্লোসেটটা রেস্ট্রিক্টেড ছিল এবং লকড, কিন্তু কোনো কিছু না ভেবেই সজোরে আঘাত করে একটা লোহার পাতল দিয়ে, যেটা তার রান্নার জন্য ইউজ করত এবং সবসময় পকেটে রাখত, সেটা দিয়ে ক্লোসেটটা খুলে ফেলে। দেখে ওইখানে সেই ড্রেসটা যেটা কিনা ওই মেয়ের ছিল, যেটা সে তার বিয়ের দিন পরেছিল। ড্রেসটা প্লাস্টিক দিয়ে র্যাপ করা। সে টেনে ছিঁড়ে ফেলে প্লাস্টিক এবং ড্রেসটা পরে। আয়নার সামনে নিজেকে কিছুক্ষণ দেখার পর হঠাৎ সেই মেয়ের চেহারাটা ভেসে আসে। ড্রেসটা যেন ওই মেয়েটাই পরে আছে। সারা যেন, অর্থাৎ তুন্ডের ওয়াইফ সারা, এক মায়ায় চলে যায়। গভীরভাবে মিররের দিকে তাকিয়ে থাকে, অস্বাভাবিকভাবে হাসতে থাকে। এদিকে তার শিফট শেষ হয়ে যাওয়ার পরও যখন রুমে এসে তুন্ডে সারাকে পায় না, তখন খুঁজতে খুঁজতে রুম নাম্বার 202 দেখে দরজা একটু খোলা। ভেতরে ঢুকে দেখে সারা ওই ড্রেসটা পরে জানালার সামনে দাঁড়িয়ে আছে। তুন্ডে যখন সারা বলে ডাক দেয়, তখন সে যেন এক গভীর নিদ্রা থেকে উঠে কেঁপে ওঠে। তুন্ডে ভাবল, কিছু না ভেবে না বুঝে সে কেন এই ড্রেসটা পরল। তুন্ডে ভয় পেয়ে যায়। যদি মালিক পক্ষের কেউ দেখে ফেলে তাহলে তাদের চাকরি আর থাকবে না। এই ভেবে তারা তাড়াতাড়ি সারাকে বলে ড্রেসটা খুলে যেইভাবে ছিল সেইভাবে যেন রেখে দেয় এবং এই কথা কাউকে না বলে। একটা সপ্তাহ সব ঠিক ছিল। তারপর একদিন রাতে তুন্ডে ঘুম থেকে ওয়াশরুমে যাওয়ার সময় দেখে সারা বেডে নেই। সব জায়গা দেখে, সারাকে না পেয়ে সে রুম থেকে বাইরে এসে খুঁজতে থাকে এবং রুম নাম্বার 202 তে সে যায়। যাওয়ার সময় শুনতে পায় রুমের ভেতর থেকে কেউ যেন কথা বলছে। ভালো করে শোনার পর বুঝতে পারে, আরে এটা তো সারার গলা। রুমটা ভেতর থেকে লক করা ছিল। সে দৌড়ে গিয়ে মাস্টার কে নিয়ে এসে রুম খুলে দেখে সারা সেই ড্রেসটা পরে জানালার সামনে দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলছে। তুন্ডে দেখে সারা সারা বলে ডেকে ওঠে। সারা ওর দিকে তাকায়, কিন্তু তার চোখ দুটো ছিল রক্ত। রক্তের মতো লাল এবং মুখে ছিল প্রচণ্ড রাগের ছাপ। তুন্ডি জিজ্ঞেস করে,
কি হয়েছে সারা?
কোনো কথা বলে না। এভাবে দুইবার জিজ্ঞেস করাতে সারা একটা পুরুষ ও মেয়েলি কণ্ঠে চিৎকার করে বলে,
ঘোরাবে।
এটা শুনে তুন্ডে বুঝে ফেলে সারা পজেসড। সে এক মুহূর্ত দেরি না করে আয়তাল কুরসি পড়তে শুরু করে। ধীরে ধীরে সারা শান্ত হয়। চিৎকার শুনে অন্য সব এমপ্লয়িরা রুমে চলে আসে। তুন্ডে সবকিছু তাদের খুলে বলে এবং সারাকে নিজের রুমে নিয়ে যায়। এই ঘটনার পর কিছুদিন কেটে গেছে। তেমন কিছু না হলেও টুকটাক সমস্যা চলতেই থাকে, যেমন রুমে ইলেকট্রিসিটি হঠাৎ করে অফ হয়ে যায়, কোনো কিছু এক জায়গায় রাখলে ওই জায়গায় থাকে না। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা ঘটে, এক রাতে তুন্ডে দেখে সারা মাঝরাতে ঘুম থেকে উঠে হাঁটছে। তুন্ডে তার পিছু নেয় এবং সে দেখে রুম নাম্বার 202 থেকে সারা যাচ্ছে। তুন্ডেও তার পিছু নেয়। এবার কিন্তু সে একটু প্রিপেয়ার্ড ছিল। সে সারাকে হেল্প করার জন্য স্থানীয় কিছু লোকজনকে বলে রেখেছিল। তারা রুমে ঢুকে দেখে সারা বিছানার উপরে বসে দুলছে। যাই হোক, এখানে বেশ কিছু রিচুয়ালের কথা বলা হয়েছে, সেই অংশগুলো আমি বাদ দিচ্ছি। এবং সেই স্থানীয় লোকজনদের সহযোগিতাতেই সারাকে সুস্থ করে তোলা হয়। মজার ব্যাপার হচ্ছে, এই ঘটনাটা সারাকে এতটাই হার্ট করে যে কোনোদিন সে আর আগের মতো স্বাভাবিক হতে পারেনি। পরে সারা প্রেগনেন্ট হয়। স্বাভাবিকভাবে সে বার্ধক্যজনিত কারণে মারা যায়। তারপর তুন্ডেও স্বাভাবিকভাবে মারা যান। এত বছর পরেও এখনো মাঝে মাঝে ওই রুমে যারা গেস্ট থাকেন তারা কিছু না কিছু অস্বাভাবিক ব্যাপার উপলব্ধি করতে পারেন। এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell.
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। চলছে 2 মিলিয়ন সেলিব্রেশন। একটা লম্বা ঘটনা শুনলাম, এরপরে সরাসরি চলে যাব অডিও ক্লিপে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাই।
আমি বাজিত, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। আমি স্টুডেন্ট, কুমিল্লা ইউনিভার্সিটি সিসি ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। তো ছোটকাল থেকে আমার বিভিন্ন ভূত প্ল্যাটফর্মে ভূতের ঘটনা শোনা হয়। তবে নিছক মজার জন্য, এগুলো আমি একদমই বিশ্বাস করি না যে ঘটনাগুলো আছে। তো আজকে আমি যেটা বলবো এটা আমার চোখে দেখা, আমার সাথে ঘটা, এমন হয়তো বলা যাবে না। তো যেহেতু আমি নিজেই অন্যদের স্টোরি বিশ্বাস করি না, আমারটা মানুষকে কি বিশ্বাস করতে বলবো? তবে এটা আমার ফ্যামিলি জানে। ঘটনাটা ঘটেছে 2006 সালে। 2006 সাল হবে আমার বয়স 3-4 বছর। এবং তো ঘটনাটা ঘটে 14 গ্রাম পিয়ার বাজার মোল্লাবাড়ির আশেপাশে। এখন 2006 সালে আম্মু প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। আমাদের মোল্লাবাড়ি থেকে প্রাইমারি স্কুলটা একটু দূরে থাকায় আমরা আলাদা একটা বাড়িতে বাসা ভাড়া নেই। এবং বাড়িটার ডিটেলস যদি বলি, বাড়িটা ছিল আলাদা একটা বাড়ি এবং একটু সুন্দর ছিল বলতে, চারদিকে দেওয়াল ছিল আর উপরে সবুজ টিন ছিল। তখন এগুলো দেখা যেত না, একটা বিদেশি লেবার মনে হতো। সুন্দর দেখতে বাড়িটা, তো দেখে তো আমরা অনেক খুশি হয়েছিলাম। এবং বাড়িটার সামনে বড় উঠান আছে এবং চারপাশে গাছ গাছ আছে বড় বড়। এখান থেকে অন্যদের বাড়ি দেখা যায়, তবে এগুলো কাছে না, আলাদা বাড়ি, রাস্তাও আলাদা। তো এখন আমাদের বাড়ির পিছে একটা পুকুর আছে, মোটামুটি মিডিয়াম সাইজের, তবে পানিগুলো ছিল একদম কালো, পরিষ্কার না। এবং এই যে পুকুরটা, এটা আমাদের বাড়ির পিছে একদম জানলা ছিল, একদম জানলার সাথেই। এখানে একজন মানুষ দাঁড়াবে ওই জায়গাটাও নেই, একদম ওয়াল, ওয়ালের সাথেই পুকুর। ঘটনাটা যে তখন ঘটে, তখন রাত 11টা, তো 2006 সাল, তখনও সেখানে কারেন্ট যায় নাই, তখন মানুষ আগুন দিয়ে চলাফেরা করত, হ্যারিকেন ছিল, আবার আগুনের বাতি ছিল। তো তখন মানুষ 7টা 8টা অথবা 8:30 এমন দিকে একদম ঘুমে যেত, 2006 সালে ওই এলাকার মানুষরা। তো ওই দিন আমি ঘুমেছিলাম, ঘুমের থেকে প্রায় রাত 11টার পরে আমাকে উঠায়, আমি সম্ভবত বিকেলে ঘুমিয়েছিলাম এবং রাত 11টার দিকে আমি উঠেছি ভাত খাওয়ার জন্য। তো আমি বলবো যে ভাত খাবো না, তো আমি বললো অন্তত যেন দুধটা খেয়ে ঘুমাই। তো এখন দুধ আনতে যাবে পাকঘরে, পাকঘরটা ছিল আমাদের ঘরের বাইরে আলাদা ঘর, এবং ওই ঘরটা ছিল টিনের, ওইটা ছিল পাকঘর, মানে রান্নাঘর আর কি, ওখানে আগুন দিয়ে রান্না করা হতো। আর আমাদের ঘরে তখন একটা বাতি ছিল, বাকিগুলো কি জানি না। তো একটা বাতি আমার হাতে দেয়, আমি আমার খাটের উপরে আছি, খাটটা একদম জানলার সাথে, জানলা খোলা, আর জানলার সাথেই পুকুর, এখানে মানুষ দাঁড়ানোর কোন জিনিস নেই, একদম দেওয়ালের সাথেই পুকুর। তো বাতি আমার কাছে দিয়ে আমি পাক ঘরে যায়, মানে রান্না করে যায় আর কি, এটা ঘরের বাইরে আর একটা ঘর, ওখানে শুধু রান্না করা হয় এবং লাঠি আছে আর কি, শুকনো কাঠ। তখন 11টা+ এবং 8টার পরে মানুষ ঘুমায় যায়, 8টার দিকে মানুষ ঘুমায় যায়, এবং গাড়ি ঘোড়া তো তখন এসব নেই, মানে একদম নিজুম রাত, 11টা বেশি বাজে। তো আমি যখন পাক ঘরে গেল দুধ আনার জন্য, আমি জানলার সাথে বসে আছি, হাতে আমার ছিল বাতি, আগুনের বাতিতে, এবং জানলার থেকে আমার দূরত্ব হবে হাইস্ট 1 ফুট কি 1.5 ফুট, মানে একদম সাথেই, হাত দিলে ধরা যাবে। তো আমি বাতির দিকে তাকিয়ে আছি এবং রুমটা দেখতেছি, হঠাৎ জানলা থেকে একটা গড়গড় সাউন্ড আসছে, গড়গড় সাউন্ড দেখে আমি জানলার দিকে তাকিয়ে দেখি একটা ভালুক ওই জায়গার মতো দাঁড়ায়, জানলার সাথে দাঁড়ানোর প্লেস নাই, কিন্তু ওখানে মানুষের মতো দাঁড়িয়েছে, দাঁড়ায় জেরে আমার জানলার গ্রিল গুলো ধরে আছে দুই হাত দিয়ে, এবং গড় গড় স্নান করতেছে। তা আমি ভয় পাইছি, তবে ভিতরে বুক ধীরে ধরফর ধরফর করতেছিল, এবং আমি ভালুকের দিকে একবার তাকাই, একবার আমার হাতে থাকা বাতির দিকে তাকাই, একবার ভালুকের দিকে তাকাই, আবার বাতির দিকে তাকাই, এরকম করতে করতে 10 সেকেন্ডের মতো হবে সে স্টে করছিল জানলার সাথে, তারপর আমার চলে গেছে নর্মালি আবার মানুষের মতো। এবং ভালুকটার চোখ মুখ ক্যারেক্টার আচরণ একদম সেম টু সেম একটা ভালুকের মতো, ঠিক আছে। তো এখন আমি তো ভয় পেয়েছিলাম, স্পেশালি আম্মুর জন্য, ছোট ছিলাম নাকি আম্মু আমার খাই ফেলে, আম্মুকে নাকি আমার খাই ফেলে, এই চিন্তা ছিল। প্রায় 2 মিনিট পর আম্মু আসছে, হয়তো দুধ গরম করছে, তারপরে আসছে। তো আসার পরে আমার একটু স্বস্তি হলো, এবং আম্মুকে বললাম যে দরজাটা যেন লাগাই দেয়, দেন আম্মু জোর করে বলার কারণে আম্মু দরজা লাগাই দিয়েছেন। এবং এই ঘটনা আমি কাউকে বলি নাই, এর কয়েক বছর পরও বলি নাই আর কি, সংসায় বলি নাই। তো একদিন কথায় কথায় আম্মু খালামণিকে বলছিল যে আগের বাসায় এক রাতে দুধ নিয়ে আসার সময় আম্মু টিনের উপরে দেখছিল যে একটা বিশাল দেহি, একটা জিন, এবং অনেক বড় বড় পশম পুরা গায়ে, একটা টিনের উপরে ছিল এবং অন্ধকার দেখাচ্ছিল। তো আমি তো এটা একদম কাছ থেকে দেখছি, এটা একটা ভালুক ছিল, এটার কালার সহ দেখছি, তো এটা মেবি একটা বেবি ছিল, এটা তেমন কোনো ক্ষতিকর নেই, তবে হয়তো আমার মেয়ে, আমার মনে হচ্ছে যে একদিন আমার উপকার করছিল। জিনিসটা এমন যে তখন আমি ইয়েতে গেছিল, স্কুলে গেছিল, সেদিন আমি স্কুলে যাইনি, তো আমি বাসায় আছি। আমাদের বাসার সাথেই ছিল আম গাছ, আর আম গাছের যত ঢাল ছিল এগুলো সব ওই যে টিনের বাড়ির উপরে, টিনের উপরে আশেপাশে ছিল আর কি, টিনের উপরে আমগুলো ধরতো। তো আমি গাছে উঠতে পারতাম না, তবে অনেক কষ্টে হাত পাত একদম চলে গেছে পুরা, তারপর গাছে উঠছি। ওঠার পর টিনের উপর উঠে আমগুলো পাঠছি, নিচে রাখছি। এখন আমি নামতে পারতেছি না, আবার এদিকে প্রায় বিকেল হয়ে যাচ্ছিল। যখন সবাই যদি বাসা এসে দেখে আমি একা একা টিনের উপর উঠছি, তাহলে আবার বকা দিবে। তো আমি নামার ট্রাই করছিলাম, তো হঠাৎ দেখি আমার হাতে আর কিছু ধরার কিছু নাই। আর টিনের যে বাসাগুলা এগুলা দেখবেন একটু ত্রিভুজ আকৃতি হয় পাকানো, আমি আস্তে আস্তে নিচে গড়ায় পড়ে যাচ্ছিল। তো হঠাৎ আলটিমেটলি সামহাও আবার আমার একটু উপরের দিকে উঠে গেছি, মানে উপরের দিকে উঠে আমার হাতে ডাইলটা আমি ধরতে পারছি গাছের যে ঢাল। এটা কিছু একটা, এটা কিন্তু একদমই পসিবল না, নিশ্চয় পিস থেকে মানে কিছু একটা ফোর্স করছিল আমার উপরের দিকে উঠানোর জন্য। তো যাই হোক, আমি সেফলি নিচে নামতে পারছি, এসে ঘটনা। তো এটা আমি বুঝতে পারি নাই যে এটা একটা ড্রিম ছিল। তো যখন মোটামুটি অ্যাডাল্ট হয়েছি তখন বুঝলাম যে না, জীবনে আমি একবার হলো একটা মানে ছিনিয়ে দেখা পাইছি। এই ছিল আমার ঘটনা। আমি কারোর বিশ্বাস করতে বলবো না, কারণ আমি নিজের মানুষের স্টোরি গুলো বিশ্বাস করি না, যদিও আমার সিরিয়াসলি মনে হয় অধিকাংশ বানানো। যাই হোক, এটা সত্যি অতীত যেটা আমার চোখে দেখছি সেটাই বলছি। ভয়েস আনার জন্য বা ইত্যাদি ইত্যাদির জন্য কিছু বাইরে বলি নেই। তো এরকম নর্মাল কিছু স্টোরি যদি শেয়ার করে মানুষ জানতে পারবে, আর অন্তত আমার স্টোরি, আমার ব্যক্তিগত জীবনে চোখে দেখা জিনিস যদি কোনো ভৌতিক প্ল্যাটফর্মে প্রচার করা হয়, এটা যদি আমি শুনি, তাহলে অত্যন্ত খুশি হব। আর আমি চাই এটা রাসেল ভাই নিজের মতো করে প্রচার করুক, এই অডিওটা যেন না প্রচার করে, কারণ আবার ওভাবে গুছিয়ে বলতে পারিনি। ধন্যবাদ।
Spirit, be here with me. Get to me.
Boot.com. The fear returns with Russell.
Welcome back. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। চলছে 2 মিলিয়ন সেলিব্রেশন, আরো একটা অডিও ক্লিপে যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং উপভোগ করবেন প্রতিটি মুহূর্ত। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আজকে আমি আপনাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যিকারী ঘটনা শেয়ার করতে চাচ্ছি। এটা হয়তো ভূত ফেমের আর অন্য ঘটনাগুলোর মতো এত ইন্টারেস্টিং নাও হতে পারে, কিন্তু আমি যেটা এক্সপেরিয়েন্স করেছি সেটা আমার জন্য অনেক বেশি ভয়ঙ্কর কিছু ছিল। আশা করি আপনাদের শুনে ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে আমি আমার নিজের পরিচয় দিয়ে দিতে চাই। আমার নাম হলো রাইসা, আমি ঢাকা থেকে বলছি, ঢাকা সিটি কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি। এখন কথা না বাড়িয়ে মূল গল্পে শুরু করি। আজকে থেকে 7 থেকে 8 বছর আগের কথা। আমি তখন হরর স্টোরিজ অনেক পছন্দ করতাম, প্যারানর্মাল ইনভেস্টিগেশনস আমার অনেক ভালো লাগত, আরবান লেজেন্ডস নিয়ে গবেষণা করতাম। তখন ব্লাডি ম্যারি, ব্লু বেবি, বেবি ব্লু, ক্যান্ডি ম্যান, চার্লি চার্লি এইসব গেমস গুলো অনেক পপুলার ছিল। এইসব গেমস গুলো আমি অনেক খেলেছি, কিন্তু এগুলার খেলে কোনো লাভই হয়নি, কারণ এটার আউটকাম খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, কারণ কিছুই হয়নি, জাস্ট আমার টাইম ওয়েস্ট হয়েছে। তো জিনিসটা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করে। তো এভাবেই আমার দিনকাল চলতে থাকে। এইসব প্যারানর্মাল জিনিস নিয়ে গুতাগুতি করা, এইসব হরর গল্প শোনা, হরর মুভিজ দেখা, আরবান লেজেন্ডস নিয়ে গবেষণা করা, এসব কিছু নিয়েই আমার লাইফ চলতে থাকে। একদিন অন্য রাতের মতনই আমি সেই দিনও ঘুমাইতে যাই। তো সেই দিন হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমি না মানে শুধু চোখ নাড়াইতে পারতেছি, চোখ খুলতে পারতেছি, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারতেছি না। আমি আমার বডি মুভ করতে পারছি না, আমি এক জায়গায় পুরোপুরি ফ্রিজ হয়ে গেছি। জিনিসটা আমাকে পুরা ভিতর থেকে স্ট্রেসড করে ফেলে যে আমি কেন নড়তে পারতেছি না হঠাৎ করে, আমার সাথে কি হচ্ছে এটা। আমি খুবই ভয় পেয়ে যাই, কিন্তু কিছুক্ষণ পর জিনিসটা আবার নর্মাল হয়ে যায়, আমি আমার সেলফ কন্ট্রোল আবার ফিরত পাই, আমি আবার তখন নিজে থেকে নড়তে পারি। তো আমি উঠলাম, উঠে ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি 3টার একটু বেশি বাজে। আমার এক্সাক্ট টাইম মনে নাই, কিন্তু আমার এটা এক্সাক্টলি মনে আছে যে টাইমটা 3টারই কোন একটা টাইম ছিল। তো সেকেন্ড দিনও আমার সেম হয়, যেটা হচ্ছে ওই রাতে হয়েছিল সেম ঘটনাটা আমার সাথে এই রাতেও হয়। তখনও ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3টা বাজছে। তো এই ঘটনাগুলা পরপর আমার সাথে এক সপ্তাহর বেশি মনে হয় চলতে থাকে। আর যখন এই ঘটনাগুলি হচ্ছিল আমি তখন এই জিনিসটা নিয়ে রিসার্চ করি যে এটা জিনিসটা কি। তো তখন আমি এটা বাইর করতে পারি যে এটাকে স্লিপ প্যারালাইজড বলে, আর বাংলায় এটাকে বলা হয় বোবায় ধরা। আমি তখন যে কি বলবো, আমি এটা কেন এক্সপিরিয়েন্স করছিলাম আমি নিজেও বুঝতে পারতেছিলাম না, আমি অনেক ভয় ভয় ছিলাম। কিন্তু তার এক সপ্তাহ পরে বন্ধ হয়ে যায়, এইসব হওয়া একদমই বন্ধ হয়ে যায়। তো অ্যাজ আই সেড যে আমি হচ্ছে এইসব প্যারানর্মাল ইনভেস্টিগেশনস ডকুমেন্টারি দেখতে অনেক পছন্দ করতাম, তো তখনও একদিন আমি একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন দেখতেছিলাম, একটা ভিডিও। তো সেটা দেখে আমার কাছে না ফেক লাগে, কারণ ফার্স্ট অফ অল অ্যাজ আই সেড আই প্লেড Blue Baby, then Bloody Mary, then Charlie Charlie and Candyman, but ওরা কেউই তো আসে নাই, তাই না? মানে এই গেমসগুলা খেলার তো মেইন লক্ষ্য এটা, যাতে আমরা হচ্ছে এগুলাকে সামন করতে পারি, এগুলা যাতে আমাদের দুনিয়ায় আসে। কিন্তু আমি তো কখনো ওদেরকে সামনাসামনি দেখিই নাই, তো যার জন্য আমি ওই ভিডিওটা দেখে দেখে না কেন জানি বলতেছিলাম যে এগুলো তো ফেক, এগুলো রিয়েল না, ভূত বলে কিছুই হয় না, আজাই এরা সব। তো এইসব আমি বলি, ওই রাতে আমি নর্মাল টাইমস এর মতন ঘুমাইতে যাই। এন্ড গেস হোয়াট হ্যাপেন্ড, আমি ওই রাতে শুনি যে আমাকে আমার মা আমাকে ডাকতেছে। আমার মায়ের শব্দ শুনে আমি চোখ খুলি, চোখ খোলার পর আমি যা দেখি যা শুনি আজকে পর্যন্ত আমি কি বলবো, মানে আমি ভাষায় হয়তো আমার ফিলিংস গুলো প্রকাশ করতে পারবো না। তো আমি চোখ খুলি, খোলার সাথে সাথে আমি একটা খুবই বিশ্রীবেতে হাসা শুনি, যে হাসিটা এতই ভয়ানক ছিল, এত টেরিফাইং ছিল যে এখনো মনে করলে আমার গায়ে হচ্ছে কাঁটা দিয়ে উঠে, এতটাই ভয়ানক ছিল জিনিসটা। এরপর আমি দেখতে পাই একজন কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। সে অনেক লম্বা আর যে কাউবয় হ্যাট পরা। আর তখন আমি সেই নর্মাল টাইমের মতন আবার স্লিপ প্যারালাইজ হয়েছিলাম, মানে হাত পা কিচ্ছু নড়াতে পারতেছিলাম না, একদম ফ্রিজ হয়ে গেছিলাম, জাস্ট চোখই নড়াইতে পারতেছিলাম। ওই হাসিটা শুনে আমি জাস্ট কান্না করে দিয়েছিলাম। আমি এত ভয় পাইছি সেই জিনিসটাকে দেখে, তার হাসি শুনে। এরপর সে ইংলিশে আমাকে একটা কিছু বলে, সেটা আমিও ইংলিশেই বলবো, হয়তোবা আমি ওটা প্রপার ওয়েতে বলতে পারতেছি না, কিন্তু আমার যতটুকু মনে আছে আমি ওই ওয়েতেই বলব। সে আমাকে বলে, নেভার এভার সে দ্যাট উই ডোন্ট এক্সিস্ট, অ্যান্ড ইফ ইউ উইল এভার ইভেন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আই উইল মেক শিওর টু রিমুভ ইউ অ্যান্ড ইউর এক্সিস্টেন্স ফ্রম দিস ওয়ার্ল্ড। এইটা শুনে আমি আরো ভয় পেয়ে যাই। আর সেইটা বলার সাথে সাথে বাতাসে মিশে যায়। আমি তখন যখন আমার মানে একটু সেন্স ফিরতে থাকে আর মানে নিজের কন্ট্রোল আমার কাছে আবার ফিরত আসে, তখন আমি উঠে যাই, উঠে ঘড়ির দিকে ফার্স্টে তাকাই, সে কয়টা বাজে, অ্যান্ড গেস হোয়াট, 3 AM। 3 AM নিয়ে এত গুতাগুতি করার আমার মেইন রিজন হচ্ছে 3 AM ডেভিল টাওয়ার, অ্যান্ড যেহেতু ওই টাইমটাতে নেগেটিভ পাওয়ারসের যে শক্তি আছে তাদের দ্বিগুণ হয়ে যায়, এটার জন্য আমি বারবার এটা বলতেছি। অ্যান্ড তাছাড়াও আমি ওইদিন সারা রাত ঘুমাইতে পারি না, আমি 4-6 বাজে ঘুমাই ফাইনালি, বিকজ সারা রাত এই এক্সপিরিয়েন্সটা পরে আমার মানে ভয় লাগতেছিল যে আবার যদি সে আসে তো আমি পারতেছিলাম না। এরপরের দিন সকালে আমি উঠি নর্মাল ওয়েতেই, জিনিসটা আমার মাথায় তখন ছিল না। তো তখন আমি অনেক কম্পিউটার চালাইতাম, ইউ ক্যান সে আমি কম্পিউটার অ্যাডিক্ট ছিলাম। তো আমি তখন কম্পিউটার নিয়েই বসি সাত সকালে, ইউটিউব খুলি, অ্যান্ড আমি তখন একটা ইউটিউব চ্যানেল খুব বেশি দেখতাম, চ্যানেলটার নাম ছিল হচ্ছে প্রেতনি 44। এখন উনি নাম চেঞ্জ করে দিয়েছেন প্রেতনি ক্রাবি। তো আমার ওনাকে অনেক ভালো লাগতো, ওনার প্যারানর্মাল ইনভেস্টিগেশনস অ্যান্ড ওনার হচ্ছে অনেস্টি এইসব বিষয় নিয়ে, উনি ইনভেস্টিগেশন খুবই অনেস্টির সাথে করত এবং ওনার স্টোরিজগুলো খুবই ইন্টারেস্টিংও ছিল। তো ব্যাক দেন আমি জাস্ট ভূত FM অ্যান্ড ওনাকে অনেক ফলো করতাম। তো হ্যাঁ, ওনার চ্যানেলে কেন জানি একটা ভিডিও আসে আমার কাছে রেকমেন্ডেশন, যে ভিডিওতে উনি একটা মহিলার ইন্টারভিউ নিচ্ছিল, ওটা মেবি মহিলাই ছিল একজন। তো সেখানে গেস হোয়াট, তারা কি নিয়ে কথা বলতেছিল, স্লিপ প্যারালাইজ। অ্যান্ড বিশ্বাস করেন আমি মানে এই টপিকটা জানার সাথে সাথে আমার হচ্ছে কিছুদিন ধরে যা আমার সাথে হইতেছে ওই সবের কথা একদমই মাথায় চলে আসে, যে মানে কি বলবো, আমি জাস্ট স্পিচলেস হয়েছিলাম। আর তারা কথা বলতে বলতে এক পর্যায়ে তারা হ্যাটম্যান এই ওয়ার্ডটা উচ্চারণ করে, অ্যান্ড তারা ডিসক্রাইব করে যে এখানে অনেক মানুষ আছে যারা এমন স্লিপ প্যারালাইসের শিকার হয়েছে এবং তারা একটা ফিগারকে দেখতে পায় যে হচ্ছে এরকম একটা কাউবয় হ্যাট পরা, এন্ড এইটার জন্য ওইটার নাম হ্যাটম্যান দেওয়া হয়েছে। এন্ড যখন বলছে কাউবয় হ্যাট, তখন আমার আগে মনে পড়ে গেছে যে ওই দিন তো আমি মানে এটাই দেখছি, তো ইট ওয়াজ ভেরি টেরিফাইং ফর মি। আমার লিটারালি কাটা দিয়ে উঠে গেল, আমি ওই দিন রাতে ভালো করে ঘুমাইতে পারি না। ইট ওয়াজ সো স্কেয়ার যে একদিন যদি এসে পড়ে, ওই দিন আমি আম্মুকে নিয়ে ঘুমাই, আমি এত ভয় পাওয়া যায় আমি জিনিসটা নিয়ে। ওই দিনের পরের থেকে আমি ভুলেও আর অ্যাটলিস্ট এইসব বিষয় নিয়ে মজা করার সাহস পাইনি, আমার ভিতরে এতটা বেশি ভয় জন্মায় গেছিল। আই ওয়াজ রিয়েলি টেরিফাইড, এন্ড টিল নাও আমি এইসব নিয়ে কখনো মজা করিনি, বিকজ আমার ভয় লাগে যে কখন আবার সে ফিরত চলে আসে। হয়তোবা এই ঘটনাটা শোনার পরে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে এটা হয়তোবা একটা দুঃস্বপ্ন ছিল, আবার অনেকে হয়তো বলতে পারে এটা একটা ভূত ছিল, আবার অনেকে হয়তো বলতে পারে যে আমার সাথে এরকম কিছু একটা হয়েছে, আমিও এরকম একটা কিছু সিমিলার থিং এক্সপিরিয়েন্স করেছি। আই ডোন্ট নো আপনারা কি ভাবেন না ভাবেন, কিন্তু আজকে পর্যন্ত আমি আমার প্রশ্নের উত্তর পাইনি যে এইসব কি খালি একটা কোইন্সিডেন্স ছিল, এসব আমার সাথে কেন হয়েছিল, এন্ড এক্স্যাক্টলি 3 AM এইসব, এটা মানে এই জিনিসটা কি আমার কাছে আবার কোনোদিন ফিরত আসতে পারে। কিন্তু ওই দিনের পরের থেকে আজ পর্যন্ত আমি একবারও আর স্লিপ প্যারালাইজ এক্সপিরিয়েন্স করিনি। এটা আমার জন্য খুব একটা ভালো বিষয় ছিল, কারণ আমার এটা নিয়ে লাইক আর কখনো ভাবতে হয় নাই, কারণ আমি আর প্যারালাইজড হই নাই। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা আমাকে সারা জীবন হন্ট করতে থাকবে। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া সেই সত্যি ঘটনাটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংকস আ লট ফর লিসেনিং টু মাই স্টোরি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমাদের সবার জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা না পারি মেনে নিতে, না পারি কাউকে বুঝিয়ে বলতে। মানুষ ভাবে এগুলো মনের ভুল বা হ্যালুসিনেশন, কিন্তু যার সাথে ঘটে সে তো জানে রাতের অন্ধকারের ওই কালো ছায়াগুলো কতটা বাস্তব, কতটা ভয়ঙ্কর। আমি সিফাত আলম আজ আপনাদের সাথে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি শেয়ার করেছেন নুসরাত নামের এক আপু। আমি সরাসরি তার ঘটনাতে চলে যাচ্ছি। আমার জীবনের এই অদ্ভুত অধ্যায় শুরুটা হয়েছিল আমার একেবারে ছোটবেলা থেকেই। আমার নিজের পজিশনের স্টোরিয়েতে। ঘটনার সূত্রপাত হয় যখন আমি ক্লাস এইটে পড়ি। আমাদের বাড়িটা ছিল পুরনো আমলের জমিদার বাড়ির মতো নকশা করা, মানে মাঝখানে বিশাল বড় একটা খোলা উঠান, আর সেই উঠানের চারপাশে সরাসরি ঘর। ঠিক মাঝখান দিয়ে একটা চওড়া সিঁড়ি উঠে গেছে দোতলায়। দোতলাতেও একইভাবে অনেকগুলো ঘর। আমাদের ঘরগুলো এমন ভাবেই সাজানো ছিল। রাতে আমরা ভাই বোনেরা একটা ঘরে ঘুমাতাম, আর আপামু ঘুমতেন অন্য একটা ঘরে। সেদিন রাতে আমি ঘরেই ঘুমিয়েছিলাম। সময়টা ছিল একেবারে ভোরের দিকে, মানে ফজরের নামাজের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুললাম, কিন্তু চোখ খুলেই আমার পুরো শরীর যেন বরফ হয়ে গেল। আমি দেখলাম আমি বিছানা থেকে উঠে দাঁড়িয়েছি, কিন্তু আমার নিজের শরীরটা তখনও বিছানায় শুয়ে আছে। আমি একই সাথে দাঁড়িয়ে আছি, আবার বিছানায়ও ঘুমাচ্ছি। এ কেমন কথা? আমি বুঝতে পারছিলাম না এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব। আমি পা বাড়িয়ে ঘরের বাইরে গেলাম। মাঝখানের সেই বিশাল উঠোনে গিয়ে দাঁড়ালাম। চারপাশ একদম চুপ, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ দেখলাম উঠোনের এক কোনায় তিন চারটা ছোট ছোট বাচ্চা খেলছে। এত ভোরে বাচ্চাগুলো কোথা থেকে এলো? আমি তাদের কাছে গেলাম, কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকালো না। মনে হচ্ছিল তারা যেন আমাকে দেখতেই পাচ্ছে না। আমি তাদের পাশ কাটিয়ে সামনে এগোতেই দেখলাম উঠোনের মাঝখানে একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে, একেবারে স্থির, চোখের পলক ফেলছে না। এর ঠিক পরপরই দেখলাম দোতলা সিঁড়ি দিয়ে একজন মহিলা ধীরে ধীরে নিচে নেমে আসছে। মহিলাটার চেহারা কেমন যেন ঝাপসা। সে সোজা হেঁটে আমার আব্বুর ঘরের দিকে যেতে লাগলো। আমি আর কোনো কিছু না ভেবে তার পিছু নিলাম। আব্বুর ঘরের দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকতেই দেখলাম মহিলাটা একদম এক কোনায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে এক পা এগোতেই সে হঠাৎ করে বিকট এক শব্দ করে আমার দিকে তেড়ে এলো। ঠিক আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে আমার আসল ঘুমটা ভেঙে গেল। আমি ধরফর করে বিছানে উঠে বসলাম। আমার পুরো শরীর ঘামে ভিজে একাকার, দম বন্ধ হয়ে আসছিল। আমি তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বের হলাম। উঠোনে গিয়ে দেখলাম সবকিছু ঠিক তেমনই আছে যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। আব্বুর ঘরেও গেলাম, সেখানেও সব একই রকম, এমনকি বিছানার বালিশগুলো পর্যন্ত হুবহু সেই স্বপ্নের মতোই রাখা ছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন, কিন্তু কাউকে কিছু বলিনি, ইগনোর করলাম ব্যাপারটা। আমাদের ওই পুরনো বাড়ির তিনতলার ছাদে যাওয়াটা ছিল একেবারে বারণ। সিঁড়ির ওই দিকের রাস্তাটা সবসময় বন্ধ করেই রাখা হতো, কিন্তু আমি ছিলাম ভীষণ জেদি আর কৌতূহলী। আমি মাঝে মাঝেই ওই রাস্তায় চলে যেতাম, তবে আমাদের সিঁড়ি দিয়ে নয়, আমাদের বাড়ির একদম গা ঘেঁষেই ছিল প্রতিবেশীর বাড়ি। আমি তাদের বাড়ির সিঁড়ি দিয়েই ছাদে উঠে টপকে আমাদের তিনতলার ছাদে চলে আসতাম। ফজর নামাজের পর সূর্য ওঠা দেখার জন্য আমি এই কাজটা প্রায়ই করতাম। আমি তখনও বুঝিনি যে পরিত্যক্ত উঁচু জায়গাগুলোতে কী সব ভয়ানক অশুভ জিনিসের বাস, আর এই না বোঝার মাসুল আমাকে দিতে হয়েছিল খুব কড়াভাবে। এই ঘটনার প্রায় আড়াই বছর পার হয়ে যায়। আমি তখন ক্লাস নাইনে পড়ি। রমজান মাসে আমি প্রথমবার ইতিকাফে বসলাম। ইতিকাফের জায়গাটা ছিল একটা ছোট মাদ্রাসা, কিন্তু মাদ্রাসাটা ছিল মূলত একটাই বিশাল ঘর। ওই ঘরের সাথেই একটা অ্যাটাচড বাথরুম আর একটা ছোট স্টোর রুমের মতো ছিল। স্টোর রুমটা এতই ছোট যে সেখানে ছোট কিছু বাড়তি জিনিসপত্র রাখা যেত। প্রথম দিন আমি ওই মাদ্রাসায় গেলাম। সেখানে আরো অনেক মেয়েরা ছিল, আমাদের দেখাশোনার জন্য বুয়াও ছিল। রাতের বেলা আমরা সবাই ঘুমাচ্ছি, হঠাৎ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখলাম আমি একটা বিশাল বড় অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি, কিছু দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার। সেই অন্ধকারের মাঝখানে শুধু আমার আম্মু দাঁড়িয়ে আছেন। আমি আম্মুকে ডাক দিব, ঠিক তখনই কোত্থেকে একটা বিশাল কালো ছায়া এসে আম্মুকে চাপতে ধরল। ছায়াটা আম্মুকে জোর করে অন্ধকারের ভেতরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বিকট স্বরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে বুয়া ধরফর করে ঘুম থেকে উঠে গেলেন। তিনি তাড়াতাড়ি আমাকে জড়িয়ে ধরে ডাকতে লাগলেন, আমার মুখে পানি ছিটিয়ে দিলেন। আমি কাঁদতে কাঁদতে আমার স্বপ্নের কথা তাকে বললাম। তিনি সাথে সাথে তার পরিচিত একজন বড় হুজুরকে ফোন করলেন। ওই হুজুর ছিলেন খুব কামেল মানুষ। বুয়া তাকে সব ঘটনা খুলে বললেন। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম হুজুর বুয়াকে ধমক দিয়ে বলছেন। তিনি বলছিলেন, ওই মাদ্রাসায় আগে থেকে অশুভ জিনিসের দখলে আছে। এটা জানার পরও কেন সেখানে মেয়েদের ইতিকাফে বসানো হয়েছে? হুজুর কড়া নির্দেশ দিলেন, আগামী তিন দিন কেউই যেন ওই ছোট স্টোর রুমটার আশেপাশেও না যায়, সবাই যেন এক জায়গায় জড় হয়ে থাকে। হুজুরের কথা শুনে আমার তো ভয় আত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা, বুকের ভেতরটা ধুকধুক করছিল। আমি বাকি তিনটা দিন কিভাবে যে আতঙ্কের মধ্যে কাটিয়েছি তা শুধু আমিই জানি। ইতিকাফ শেষ করে বাড়ি ফিরলাম, কিন্তু বাড়িতে কাউকে কিছু জানালাম না। ওই হুজুর বা কাজের বুয়া আমাকে আলাদা করে কোনো সতর্কতাও দেননি। কিন্তু এরপর থেকেই আমার সাথে ছোট ছোট অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমরা ভাই বোনেরা রাত জেগে গল্প করতাম। রাত তিনটে চারটে বেজে যেত, তখন প্রায় শুনতাম রান্নাঘর থেকে থালা বাসন মাজার শব্দ আসছে, খটখট ঝনঝন। কিন্তু রান্নাঘরে গিয়ে দেখতাম কেউ নেই, সম্পূর্ণ ফাঁকা। পরের বছর রমজান মাস, আমি ক্লাস টেনে পড়ি। এবার আমি সিদ্ধান্ত নিলাম 10 দিনের জন্য ইতিকাফে বসব। আম্মু আমাকে অনেক বারণ করেছিলেন, বলেছিলেন 10 দিন থাকা আমার জন্য অনেক কষ্টের হবে, কিন্তু আমি জেদ ধরলাম, আমাকে যেতেই হবে। এবার মাদ্রাসার জায়গাটা পরিবর্তন করা হয়েছিল, একটা স্কুলের ভবনে মাদ্রাসার কার্যক্রম চলছিল, সকালে স্কুল আর বিকেলে মাদ্রাসা। তখন ঈদের ছুটির কাছাকাছি সময় ছিল বলে স্কুল বন্ধ ছিল, তাই পুরো স্কুল ভবনটাই ইতিকাফের জন্য ব্যবহার করা হচ্ছিল। দ্বিতীয় দিনের কথা, মাগরিবের আজান দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি একটা ক্লাসরুমের ভেতরে বসে তসবিহ পড়ছিলাম। আমার সাথে ওই রুমে আরো একটা মেয়ে ছিল। তসবিহ পড়তে পড়তে কখন যে আমার চোখ লেগে গেছে আমি নিজেই জানি না, মাত্র 2-3 মিনিটের জন্য হয়তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আমার ঘুম ভাঙল। আমি দেখলাম আমি ওই রুমের বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছি, অন্য মেয়েরা স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছে। কিন্তু আমি বুঝতে পারলাম এটা বাস্তব নয়, এটা আমার সেই আগের মতো আউট অফ দ্য বডি এক্সপিরিয়েন্স। ঠিক তখনই আমি জিনিসটাকে দেখলাম। আল্লাহ, আমি আজও সেই জিনিসটার কথা মনে করলে শিউরে উঠি। ওই জিনিসটা না ছিল কোনো মানুষ, না ছিল কোনো প্রাণী, জঙ্গলি কোনো জানোয়ারের মতো মুখ, শরীরটা বিশাল। জিনিসটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো, তার চোখ দুটো দিয়ে যেন আগুন ছড়ছিল। ভয়ে আমার কেমন যেন লাগতে শুরু করলো, পা দুটো ফ্লোরের সাথে জ্যাম হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে যান হাতে নিয়ে দৌড়ে আবার ওই ক্লাসরুমের ভেতরে ঢুকলাম। রুমে ঢুকে দেখি আমি ফ্লোরে শুয়ে আছি, মানে আমার আসল শরীরটা ওখানে শুয়ে আছে। আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত। হঠাৎ ওই বিভৎস জিনিসটা রুমের ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ আমার দিকে তেড়ে এসে আমাকে চাপটে ধরার চেষ্টা করল, কিন্তু পারল না। আমি অনুভব করলাম আমার পেছন দিক থেকে একটা তীব্র সাদা আলো বেরিয়ে আসছে। ওই আলোটার তেজে জিনিসটা আমাকে ছুঁতে পারছে না, ওটা ছটফট করতে করতে পিছিয়ে গেল। ঠিক ওই মুহূর্তে আমার আসল ঘুমটা ভেঙে গেল। আমি দেখলাম আমার সাথে থাকা ওই মেয়েটা আমাকে ধরে ঝাঁকাচ্ছে। সে বলল আমার পুরো শরীর নাকি ঘামে ভিজে গেছে, আমি নাকি ঘুমের ঘোরে ছটফট করছিলাম। আমি তাকে সব কথা খুলে বললাম। ওই কাজের মহিলাও সেখানেই ছিলেন। তিনি আমার কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলেন। তিনি আমার কথাগুলো শুনে কেমন যেন ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন, বললেন আমি নাকি ইতিকাফে থাকতে চাই না বলে এসব উল্টাপাল্টা গল্প বানাচ্ছি। আমি আর তাকে কিছু বললাম না, চুপ করে রয়ে গেলাম। কিন্তু এরপর থেকে শুরু হলো আমার আসল কষ্ট। আমার শরীরে প্রচণ্ড জ্বর চলে এলো, এতটাই জ্বর যে আমার মনে হচ্ছিল আমার শরীর আগুনে পুড়ে যাবে, অথচ আমার ভীষণ ঠান্ডাও লাগছিল। কাঠফাটা গরমের মধ্যে আমি 4-5টা কম্বল গায়ে জড়িয়ে শুয়ে থাকতাম, তাও আমার কাঁপুনি থামত না। প্রায় 70 দিন আমার এই জ্বর ছিল। এই ঘটনা শুধু একবার হয়নি, ইতিকাফের ওই কয়েকদিনে আরো কয়েকবার হয়েছে। আমি আম্মুকে ফোন করে সবকিছু বলেছিলাম, আম্মু উল্টো আমাকে বকাঝোকা করেছিলেন, বললেন আমি নাকি বাড়িতে আসার জন্য বাহানা করছি। কেউ আমার কথা বিশ্বাসই করল না। এর কয়েকদিন পরের কথা, আমি ওই স্কুলে নামাজ পড়ছিলাম, হঠাৎ চারপাশে সব লাইট বন্ধ হয়ে গেল, ঘুটঘুটে অন্ধকার। আমি নামাজ ভাঙতে পারি না, তাই চুপচাপ নামাজ চালিয়ে গেলাম। অন্য মেয়েরা সবাই ভয় পেয়ে দোতলার ছাদে চলে গিয়েছিল। একটু পর দেখলাম সিঁড়ি থেকে একটা মেয়ে টর্চের আলো ফেলে আমাকে ডাকছে। সে বলল আমাকে দোতলায় তার সাথে যাওয়ার জন্য। আমি নামাজ শেষ করে বললাম, হ্যাঁ আমি আসছি। আমি জায়নামাজটাও গোটানোর সময় পেলাম না। ভাবলাম ও যদি আমাকে রেখে চলে যায় এই অন্ধকারে। আমি ওর পিছু পিছু গেলাম, দোতলায় উঠলাম, কেউ নেই। তিনতলায় গেলাম, কেউ নেই। একদম ছাদে গিয়ে দেখলাম সব মেয়েরা জড় হয়ে আছে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে ডাকতে নিচে গিয়েছিলে না? মেয়েটা অবাক হয়ে বলল, না তো, আমি তো নিচে যাইনি। আমার পুরো শরীর কাঁটা দিয়ে উঠল। আমি বুঝলাম জিনিসগুলো আমার সাথে খেলছে। 2020 এর কথা, আমার এক কাজিনের বিয়ে, আমাদের গ্রামেই বিয়ের আয়োজন। তখন আমার অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি নামাজ পর্যন্ত পড়তে পারতাম না। আজানের শব্দ শুনলে আমার ভেতরটা ছটফট করত, কোরআন তেলাওয়াত শুনলে আমার দম বন্ধ হয়ে আসত। কিন্তু আমি এসব কথা কাউকে বলতাম না, কারণ কেউ তো আমার কথা শুরু থেকেই বিশ্বাস করেনি, উল্টো বলবে আমি হরর মুভি বেশি দেখি, তাই এসব হচ্ছে। যাই হোক, বিয়ের আগের দিন সবাই গ্রামের বাড়িতে জড়ো হয়েছি। বড়রা সবাই গ্রামের আরেকটা বাড়িতে ছিলেন, আর আমরা সব কাজিনরা মিলে এই বাড়িতে। এই বাড়ির একটা রুমে আমার মামু ঘুমাচ্ছিলেন। আমরা সব ছোট ছেলে মেয়েরা একটা রুমে বসে রাত জেগে আড্ডা দিচ্ছিলাম। ডিসেম্বর মাস, প্রচন্ড শীত, রাত তখন অনেক বাজে। আমার হঠাৎ কোন একটা কাজে নিজের রুমে যাওয়ার প্রয়োজন হল। আমি রুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। মামার রুমের দরজাটা একটু খোলা ছিল। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম মামার বিছানার ঠিক মাথার কাছে একটা বিশাল লম্বা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা মানুষের মতো হলে ওটা আসলে কোনো মানুষ নয়, ওটা পুরো অন্ধকার দিয়ে তৈরি একটা অবয়ব। আমি নিঃশ্বাস বন্ধ করে আস্তে আস্তে পা পিছিয়ে আসতে লাগলাম। আমি চাইছিলাম না জিনিসটা আমাকে দেখুক, কিন্তু পিছিয়ে আসতে গিয়ে আমার পা কোনো একটা কিছুর সাথে আটকে গেল। আমি সজোরে ফ্লোরে আছড়ে পড়লাম, আর কোনো দিকে না তাকিয়ে আমি এক দৌড়ে সোজা কাজিনদের রুমে গিয়ে ঢুকলাম। আমি ওদের গায়ের উপর গিয়ে পড়লাম। ওরা সবাই চমকে উঠে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি আক্ষরিক অর্থেই আমার বাকশক্তি হারিয়ে ফেললাম। আমি শুধু হাতের ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম যে মামার রুমে কিছু একটা আছে। ওরা দৌড়ে মামার রুমে গেল, কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই মামা ঘুমাচ্ছিলেন, কেউ নেই। সবাই আমাকে পানি খাওয়ালো। অনেকক্ষণ পর আমার কথা বলার শক্তি ফিরে এলো, তখন আমি তাদের সবটা খুলে বললাম। কিন্তু বরাবরের মতোই কেউ আমার কথা বিশ্বাস করল না, বলল সবকিছুই নাকি আমার চোখের ভুল। সেই ডিসেম্বরের শেষের দিকে আমরা সবাই মিলে গেলাম সিলেটে। শ্রীমঙ্গলের দিকে ঘুরতে গিয়েছিলাম আমরা। বড়দের মধ্যে শুধু আমার এক খালা ছিলেন আমাদের সাথে, বাকিরা সবাই আমরা কাজিনরা। সারাদিন পাহাড় চা বাগান ঘুরে আমরা ক্লান্ত ছিলাম। সন্ধ্যায় আমরা রিসর্টে ফিরি। রিসর্টে ঢোকার মুখে হঠাৎ আমার পেটে আর পিঠের নিচের দিক তীব্র এক যন্ত্রণা শুরু হলো। এত ব্যথা যে আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি ভাবলাম হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা বা সারাদিন হাঁটার কারণে এমন হচ্ছে। আমি কষ্ট চেপে রয়ে গেলাম, কিন্তু ব্যথার চোটে আমি আর টিকতে পারলাম না। ওয়াশরুমে গেলাম। ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথেই আমি ফ্লোরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। সবাই দৌড়ে এলো। আমার ভাইয়েরা ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে এলো। কাজিনরা কিছু দেশি টোটকা খাওয়ালো। কিছুক্ষণ পর আমার ব্যথাটা একটু কমলো। এরপর রাত জাগার জন্য আমরা সবাই মিলে একটা হরর মুভি দেখা শুরু করলাম। আমার এমনিতেও খুব ভয় লাগতো, তবুও দেখলাম। মুভি শেষ হতে হতে রাত প্রায় 4টে বেজে গেল। সবার চোখে ঘুম, যে যার মতো সোফায় আর বিছানায় ঘুমিয়ে পড়ল। আমার ভাই আর এক কাজিন অন্য একটা রুমে ঘুমাচ্ছিল। আমি ড্রয়িং রুমের সোফাতেই ঘুমিয়েছিলাম। হঠাৎ আমি হাউমাম করে কাঁদতে কাঁদতে ঘুম থেকে জেগে উঠলাম। আমি জানি না আমি কেন কাঁদছিলাম। আমার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি আর ঘাবড়ানোর অনুভূতি হচ্ছিল। আমি উঠে বারান্দায় গেলাম। সেখানে একটা হিটার জ্বলছিল। আমি হিটারের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম। বারান্দার ওপাশেই একটা খোলা জায়গা ছিল, সেখানে আমার খালা আর তার মেয়ে ঘুমাচ্ছিলেন। হঠাৎ দেখলাম ওই দিক থেকে আমার এক কাজিন হেঁটে আমার দিকে আসছে। কাজিনটা আমার সামনে দিয়ে একবার হেঁটে গেল। আবার কিছুক্ষণ পর একই জায়গা থেকে সে আবার আমার দিকে আসতে শুরু করল। আমার ভেতরটা কেমন যেন শূন্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা আমার কাজিন নয়, এটা অন্য কিছু। ওই জিনিসটা আমার কাছে এসে আমার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন কাঁদছিস এখানে একা একা? জিনিসটার চোখের দৃষ্টি এত ভয়ানক ছিল যে আমার পুরো শরীর ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। ও আমার দিকে একটা হাত বাড়িয়ে দিল। আমি চিৎকার করতে পারলাম না। আমার গলা চিরে ভয়ানক চিৎকার বেরিয়ে আসতে চাইল, কিন্তু আমি কিছুতেই পারছিলাম না। আমি যান হাতে নিয়ে দৌড় দিলাম ভাইয়ার রুমের দিকে। রুমে ঢুকে আমি একদম কোনায় গিয়ে কুটিসুটি মেরে বসে থাকলাম। একটা মোটা কম্বল দিয়ে পুরো শরীর আর মাথা ঢেকে ফেললাম যাতে এক বিন্দু আলো ভেতরে আসতে না পারে। আর শুধু থরথর করে কাঁপতে লাগলাম। এরপর আমি এক অমানবিক চিৎকার দিয়ে উঠলাম। আমার চিৎকারে পুরো রিসোর্টের সবাই জেগে উঠল। সবাই দৌড়ে ভাইয়ার রুমে এলো। আমাকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। কেউ কেউ আমার কম্বলের কাছে এলেই আমি পাগলের মতো চিৎকার করছিলাম। ভাইয়া বুঝতে পারল আমার অবস্থা স্বাভাবিক নয়। ভাইয়া তখন এক হুজুরের কাছে রুকিয়া শিখছিলেন। ওই হুজুর থাকতেন লন্ডনে। ভাইয়ার সাথে সাথে হুজুরকে ফোন করল, সব ঘটনা খুলে বলল। হুজুর তখন ভাইয়াকে জিজ্ঞেস করলেন, আমি কি বাড়িতে থাকতে ছাদের উপর বেশি যেতাম কিনা? ভাইয়া আব্বুকে ফোন করল। আব্বু জানালো, হ্যাঁ আমি ছাদের ওই নিষিদ্ধ জায়গাটাতে যেতাম। হুজুর তখন ভাইয়াকে বললেন, ওই ছাদ থেকে জিনিসগুলো আমার পিছু নিয়েছে, আর সিলেটে আসার পর পাহাড়ের দিক থেকে নতুবা কোনো জিনিস আমার উপর ভর করেছে। সব মিলিয়ে অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে। এরা একটা দুটো নয়, এরা পুরো একটা পরিবার। হুজুর ভাইয়াকে ফোনে বললেন জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে। ভাইয়া পড়া শুরু করলেন। মাত্রই আমার ভেতরে জিনিসটা খেপে গেল। আমি কম্বল ছুড়ে ফেলে দিলাম। আমার শরীরে তখন অসুরের মতো শক্তি। আমি প্রায় 12-15 জন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আমি ভাইয়াকে লাথি মারছিলাম। যারা আমাকে ধরেছিল তাদের সবাইকে খামছে কামড়ে দিচ্ছিলাম। আমি নিজেও জানতাম না আমি কি করছি, আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। অনেক কষ্টে তারা আমাকে মেঝেতে চেপে ধরল, জোর করে আমার মুখে পানি পড়া ঢেলে দিল। সকাল 6:30 দিকে আমার স্বাভাবিক জ্ঞান ফিরল। আমি বললাম, আমার দম বন্ধ হয়ে আসছে, আমাকে এখান থেকে বের করো। ভাইয়া গলায় কালো মোটা সুতা দিয়ে বাঁধা একটা আয়তুল কুরসির লকেট ছিল। লকেটটা কোনোভাবেই খোলা সম্ভব ছিল না, কারণ সুতোটা অনেক মোটা ছিল। ভাইয়া লকেটটা আমার গলায় পরিয়ে দিলেন, আমাকে ধরে বাইরে নিয়ে বসালেন। আমি চুপচাপ বসে আছি। হঠাৎ আমার মুখের চেহারা একদম পাল্টে গেল। আমি ভাইয়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত কুৎসিত হাসি হাসলাম। তারপর হাত দিয়ে ওই লকেটটা এক টানে খুলে ভাইয়ের দিকে ছুড়ে মারলাম। লকেটটা খুলে গেল, অথচ কালো মোটা সুতোটা আমার গলায় ঠিক তেমনি রয়ে গেল। কিভাবে ওই লকেটটা সুতো না ছিঁড়ে খুলে গেল সেখানে উপস্থিত সবাই কেউই তা বুঝতে পারল না। একটা মানুষের পক্ষে এমন করা কোনোভাবেই সম্ভব নয়। এরপর আমার অবস্থা আরো ভয়াবহ হতে শুরু করল। হুজুর বললেন আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে। ভাইয়ারা আমাকে গাড়িতে তোলার চেষ্টা করলেন। রিসোর্টের গেটের বাইরে 12 জন লোক আমাকে ধরে রেখেছিলেন, কিন্তু তারা আমাকে সামলাতে পারছিলেন না। আমি এক ঝটকায় সবাইকে ফেলে দিয়ে গাড়ির ভেতরে ঢুকলাম। গাড়ির সিটগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছুড়ে একাকার করে ফেলছিলাম। সামনে যা পাচ্ছিলাম তাই ভেঙে চুরমার করছিলাম। এই ঘটনার পর থেকে আমার জীবনের একটা পর্দা যেন চিরতর উঠে গেল। মানুষের জগৎ আর অদেখা জগতের মাঝখানে যে দেয়াল থাকে সেটা আমার জন্য ভেঙে গেল। আমি দেখলাম আমার চারপাশের সব জায়গাতেই জিনিসগুলো খুরখুর করছে। শুধু নির্দিষ্ট কোনো ঘরে নয়, রাস্তার ঘাটে সব জায়গায় ওরা আমার চোখের সামনে ঘুরে বেড়াত। আমার মানসিক অবস্থা একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। দিনকে দিন আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। কিছুদিন পর আমরা গেলাম চট্টগ্রামে আমার এক ফুপুর ফ্ল্যাটে। সেখানে ফুপুর এক ছেলে ছিল, নিজেও সে আধ্যাত্মিক বিষয়ে পড়াশোনা করত। সে তার নিজের ঘরটাকে সবসময় বন্ধ করে রাখত, মানে খারাপ জিনিস থেকে বাঁচতে ওই ঘরে সে বিশেষ কোনো তাবিজ বা বন্দোবস্ত করে রেখেছিল। এটা আমরা কেউই জানতাম না। আব্বু আম্মু আমার এই অবস্থার কথা ফুপুদের কাছে লুকিয়ে রেখেছিলেন। আমরা সবাই ফুপুর ওই ছেলের রুমে বসে গল্প করছিলাম। আমি ওই রুমে ঢোকা মাত্রই আমার ভেতরে জিনিসটা আবার খেপে গেল। আমি ফ্লোরে বসে হঠাৎ করে বিকট স্বরে চিৎকার করতে শুরু করলাম। আমার চিৎকার শুনে আব্বু দৌড়ে রুমে এলেন। আমাকে সেখান থেকে টেনে হিঁচড়ে ফুপুর রুমে নিয়ে গেলেন। ফুপুর ছেলে তখন আব্বুকে বলল, আমার আসল সমস্যাটা কি, আব্বু সব খুলে বললেন, কাজে লেগে গিয়ে বললেন, আপনাদের তো অন্তত আমাকে জানানো উচিত ছিল আমার এই রুমটা বন্ধ করা, খারাপ জিনিস এই রুমে ঢুকলে ছটফুট করবে। আব্বু আর ভাইয়া যখন ফুপুর ছেলের সাথে বারান্দায় কথা বলছিল তখন আমি ফুপুর রুম থেকে এক দৌড়ে বেরিয়ে এলাম। ড্রয়িং রুমে আসার পর হঠাৎ মনে হল কেউ আমার পা দুটো ধরে হ্যাঁচকা টান মারল। আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আমার শরীরে কেউ হাত দেয়নি, কিন্তু কোন এক অদৃশ্য শক্তি আমাকে প্লোরো ফ্লোরময় টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে ফুপুর বাড়ির সবাই থমকে গেল, সবার মুখে আতঙ্কের ছাপ। এরপর আব্বু আমাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরে এলেন। ভাইয়ার ওই হুজুরের একজন বোন আমাদের বাড়ির কাছাকাছি থাকতেন, তিনিও রুকুয়ে করতেন। আব্বু আমাকে তার কাছে নিয়ে গেলেন। তখন আমার অবস্থা এমন ছিল যে আমি রাতের পর রাত ঘুমাতে পারতাম না। আমি চোখ বন্ধ করলেই শুনতাম আমার বোনের গলা দিয়ে কেউ যেন আমাকে ডাকছে, কখনো আমার গায়ের কম্বল টেনে সরিয়ে দিত। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল প্রায় প্রতি রাতে আমার স্বপ্নে একটা জিনিস আসত, ওটা আমাকে বলত, তুই তো আমাদেরই একজন, আমাদের সাথে চল, এই জগৎ তোর জন্য না। আমি ভয়ে কুঁকড়ে যেতাম। আমি আব্বুকে বলতাম, আব্বু আমার পাশে বসে আমার হাতটা ধরে থাকো, নইলে ওরা আমাকে নিয়ে যাবে। আব্বু সারা রাত আমার হাত ধরে বসে থাকতেন। হুজুরের ওই বোন আমার চিকিৎসা শুরু করলেন। একসময় তিনি আমাকে বললেন, আমার সাথে ওই নেগেটিভ জিনিসগুলোকে তিনি তাড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি আমাকে একটা জিনিস উপহার হিসেবে দিলেন, বললেন এটা একটা ভালো জিন, এটা সবসময় আমার সাথে থাকবে এবং আমাকে রক্ষা করবে। তিনি আমাকে বোঝালেন যে আমার এই জিনিসগুলো দেখার ক্ষমতা, এটা আর কখনো যাবে না, এটা আমাকে মেনে নিতে হবে। আর আমাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হলো। আস্তে আস্তে আমি নিজেকে কিছুটা সামলে নিলাম, কিন্তু আমার নতুন একটা সমস্যা তৈরি হলো। আমি আগে থেকেই কিভাবে জানি না ভবিষ্যৎ হয়তোবা দেখতে পেতাম। আমার এক আত্মীয়ের ছেলেরা একবার তাদের ছাদে খুব খারাপ কিছু একটা করেছিল, আমি সেটা স্বপ্নে দেখে ফেলি। স্বপ্নে আমাকে বলা হয় ওই ছেলেদের ওখান থেকে মারাত্মক ক্ষতি করা হবে। আমি সাথে সাথে ঘুম থেকে উঠে ওই হুজুরকে সবকিছু জানাই। ছেলেদের ডেকে জিজ্ঞাসা করা হলো, তারা সব স্বীকার করলো, আপাতক্ষণ তাদের কিছু দোয়া কালাম পরে ফু দেন, কিন্তু ওই জিনিসগুলো আমাকে ছাড়লো না। তারা প্রতিনিয়ত আমাকে হুমকি দিতে শুরু করলো, আজ তোর আম্মুর ক্ষতি করব, কাল তোর আব্বুর ক্ষতি করব। 2023 সালের কথা, আমার এক বোনের বিয়ের কথা হচ্ছিল, কিন্তু কিছুতেই বিয়ে আগাচ্ছিল না। কেউ একজন পরামর্শ দিল একটা বিশেষ গাছের পাতা এনে বাড়িতে রাখতে। আব্বু সেই পাতা এনে বাড়িতে রাখলেন। সেদিন আসরের সময় আমি একটু ঘুমিয়েছিলাম, আমি স্বপ্নে দেখলাম একটা অদ্ভুত জিনিস আমার সামনে দাঁড়িয়ে আছে। ওটার গায়ে কোনো মাংস নেই, শুধু কঙ্কালের মতো হাড়, আর তার উপর চামড়া চড়ানো, মাথায় এক গাছের চুলও নেই, আর মুখের দাঁতগুলো বিশাল লম্বা। ওটা আমার দিকে তাকিয়ে বিকট শব্দে হাসলো, তারপর বলল, তোর আব্বুকে বল ওই পাতাগুলো এখনই বাড়ি থেকে ফেলে দিতে, যদি না ফেলে তাহলে আজ রাতেই তোর আম্মুকে আমরা শেষ করে দেব। আমি ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠলাম। আমি তখন আর আগের মতো দুর্বল ছিলাম না। আমার আব্বুকে বললাম ওই পাতাগুলো এখনই ফেলে দিতে। আব্বু প্রথমে রাজি হননি, কিন্তু আমার জেদের কাছে তিনি হার মানলেন। পাতা ফেলার সময় ওই কঙ্কালের মতো জিনিসটা আর আসেনি। সেই বছরই আমাদের বাড়ি মেরামতের কাজ চলছিল। কাজের সুবিধার জন্য আব্বু ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলে বাড়িতে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে টাকা চুরি হতে শুরু করলো, কখনো 1 লাখ, কখনো 50,000। আলমারির তালা ঠিকই, অথচ টাকা নেই। আব্বু খুব চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এক লোককে বাড়িতে নিয়ে এলেন। ওই লোকের সাথে একটা বয়স্ক জিনের নাকি যোগাযোগ ছিল, সে তাকে বিভিন্ন সমস্যার সমাধান করে দিত। লোকটা বাড়িতে ঢুকে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসলো। আব্বু তাকে বললেন যে টাকা চুরি করেছে তাকে বের করতে। লোকটা তখন বলল, আপনি আমাকে কেন এনেছেন, চোরকে সেটা তো আপনার মেয়ে জানে। আব্বু অবাক হয়ে আমার দিকে তাকালেন। আমি বললাম, আমি তো কিছুই জানি না। লোকটা তখন বলল, হ্যাঁ ও জানে না, কারণ যেদিনে টাকা চুরি হয় ওরা ওকে এমন গভীর ঘুম পাড়িয়ে দেয় যে ওর কিছুই টের পায় না। লোকটা এরপর যা বলল তার শুনে আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। লোকটা বলল, আমার সাথে শুধু একটা দুইটা জিনিস নেই, আমার সাথে দুটো আলাদা উপজাতি বা ট্রাইব আছে, একটা ভালো আর একটা খারাপ। ওরা আধ্যাত্মিক জগতে আমার দখলে নেওয়ার জন্য কোর্ট বা পঞ্চায়েত বসিয়েছে। খারাপ ট্রাইবটা আমার ক্ষতি করতে চায়, ভালো ট্রাইবটা আমাকে ছোটবেলা থেকে রক্ষা করে আসছে। লোকটা যখন সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি যাবি আমাদের সাথে? তুই তো আমাদেরই লোক, এই তো আর মায়া ছেড়ে আমাদের জগতে চল। লোকটার কথা শুনে আম্মু আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, আম্মুর চোখে পানি। আব্বু রেগে গিয়ে বললেন, না আমার মেয়ে কোথাও যাবে না, আপনারা যা পারেন করুন, কিন্তু আমার মেয়ের এই উল্টাপাল্টা দেখার ক্ষমতা এখনই বন্ধ করে দিন। লোকটা বারবার আব্বুকে জিজ্ঞেস করলেন, আপনি কি শিওর? একবার বন্ধ হলে কিন্তু আর খুলবে না। আব্বু বললেন, হ্যাঁ আমি শিওর। লোকটা তখন কিছু পড়ালেখা করে আমার চোখের দিকে ফু দিল, আর সত্যি সেদিন থেকে আমার ওই জিনিসগুলো দেখার ক্ষমতা একেবারে চলে গেল। কিন্তু যাওয়ার আগে লোকটা আব্বুকে একটা কড়া ওয়ার্নিং দিয়ে গেল, বলল, খুব তাড়াতাড়ি আপনার মেয়ের উপর একটা বিশাল বড় মুসিবত আসতে চলেছে। আমরা তখন তার কথাটার গুরুত্ব দেইনি। সে বছরের অক্টোবর মাস আমি ক্লাস শেষ করে ভার্সিটি থেকে ফিরছিলাম, হঠাৎ আমাদের গাড়ির সাথে একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ভয়াবহ সেই অ্যাক্সিডেন্ট ছিল যে ঘটনাস্থলেই দুজন মারা যায়। আমি মারাত্মকভাবে আহত হই, মাসের পর মাস আমাকে বিছানায় পড়ে থাকতে হয়েছে। আমার পরিবার আজও পুরোপুরি জানে না আমি কতটা সহ্য করেছি। সেই অ্যাক্সিডেন্টের পর আমি বুঝতে পেরেছিলাম ওই আধ্যাত্মিক লোকটার বলা কথাগুলো কতটা সত্যি ছিল। আমি আজও সেই ট্রমা থেকে পুরোপুরি বের হতে পারিনি, তবে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমি অন্তত বেঁচে আছি। আমার এই ঘটনাটা শুধু একটা ঘটনা নয়, এটা আমার জীবনের একটা অন্ধকার শক্তি। যারা শেষ পর্যন্ত আমার ঘটনাটি শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আল্লাহ চান তাহলে আবার কোন একদিন আমার সাথে ঘটা আরো কিছু ঘটনা আছে, সেগুলো নিয়ে আমি ফিরে আসব। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন, আর যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ ফিরে আসব নতুন কোন এপিসোডে নতুন কোন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করবেন যেন আমরাও ভালো থাকি, এবং আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভয়ের ঘটনা উপহার দিয়ে অনেক বেশি ভয় দেখাতে পারি। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। কথা দিয়েছিলাম পুরো জুলাই মাস জুড়ে চলবে 2 মিলিয়ন সেলিব্রেশন। আমাদের সেলিব্রেশন চলছে, সাথে চাই, পাশে চাই আপনাদের। আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। সে সাথে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bhoot.com.bt এবং ঘুরে আসতে পারেন অন্য ভুবনে। হয়তো অন্য ভুবনে হারিয়ে যেতে অনেক বেশি ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ।